exclusively on FusionBD.com.
It's here with more fun and fear.
রেডিওফোর ডে যেটা ফেম শুনছেন শুরু হয়ে গেছে ভূত এফ এম হরর ক্লাব, যথারীতি শুরুতে নোটা ট্রিপল প্লে তিনটা গান শুনতে শুনতে তারপর ফিরে এসে কথা হবে আড্ডা হবে এবং আজকে জানেন তো ব্রাম স্টোকারস ড্রাকুলা সিরিজের এপিসোড টু আজকে, সো সবাই রেডি হয়ে যান। সেকেন্ডারে ভূতিকায় থাকছে ড্রাকুলা এবং আমাদের সাথে আছে আজকে একজন বিশেষ একজন মানুষ, তো সবকিছু নিয়ে কথা হবে আড্ডা হবে সবকিছুই হবে। তো তার আগে নোটা ট্রিপল প্লে তিনটা গান শুনে আসি, গান শুনতে শুনতে ফিরে আসি সেরকম। শুনছেন চলছে ভূত এফ এম হরর ক্লাব। আর ঠিক এই সময়টাতে কিন্তু বাংলাদেশ এবং আফগানিস্তানের ভিতরকার এশিয়া কাপের ম্যাচটা হয়ে যাচ্ছে, অবস্থা কিন্তু খুব একটা ভালো না, সুবিধার না। মানে যেই ভালোটা দিয়ে শুরু হয়েছিল সেই ভালোটা এই মুহূর্তে আর দেখা যাচ্ছে না। চারটা উইকেট পড়ে গেছে, 58 রানের মতো হয়েছে যা দেখছিলাম। মাহমুদুল্লাহ এবং শাকিবুল হাসান আছেন ক্রিজে, তো একটা কিন্তু আশা করা যায়, ঠিক গত বছরই মনে হয় শাকিব এবং মাহমুদুল্লাহ যে সেই ঐতিহাসিক পার্টনারশিপ না 230 বা 235 রানের এরকম একটা পার্টনারশিপ করে ম্যাচ জিতিয়েছিলেন। আজকে দেখা যাক যে এরকম কিছু হয় কিনা, এরকম একটা কিছুরই আশায় থাকতে হবে। তো যাই হোক, আজকের এই ম্যাচের জয় পরাজয় খুব একটা ক্ষতিগ্রস্ত করবে না এই এশিয়া কাপে বাংলাদেশের পথ চলাকে, র্যাঙ্কিং এ রেটিং পয়েন্টের ক্ষেত্রে কিছুটা উলট পালট হয়ে যেতে পারে। তবে এটা কিন্তু খুব মজার একটা ব্যাপার যে বাংলাদেশ এই টুর্নামেন্টে লাস্ট অনেকগুলো টুর্নামেন্ট ধরে আসলে একদম হট ফেভারিট হিসেবে খেলছে। তো দেখা যাক যে এই টুর্নামেন্টে এশিয়া কাপের এর আগের বারের যে হতাশাগুলো, শেষ সময়ে ট্রফি হারানোর বেদনা, সেইগুলো থেকে এই এশিয়া কাপটা কিছুটা ভিন্ন হতে পারে কিনা। যদি এই মুহূর্তে বাংলাদেশের রান 64, 4 উইকেটে 20/3 বল। শাকিবুল হাসান আছেন এই মাত্র সম্ভবত একটা চার মারতে গিয়েও মারতে পারেনি, যাই হোক তিনি আছেন 24 রানে ও মাহমুদুল্লাহ আছেন 14 রানে। তো সৃষ্টি আছে আপনার সাথে এবং আরো একজন আছেন আজকে আমার সাথে,
আমি ইমরান নীল।
ইমরান নীলয় আছে আমাদের সাথে। ইমরান নীল কি করছেন? চাকরি করছেন, কিন্তু আমি তাকে চিনি এবং তার আরো একটা পরিচয় হচ্ছে যে বিষয়টা মূলত হরর ক্লাবের সাথে তাকে কানেক্টেড করেছে, সেটা হচ্ছে ইমরান নীল একজন লেখক এবং গল্প লিখতে ভালোবাসেন, গল্প লেখেন। এবার বইমেলায় একটা গল্পের বইও বের হয়েছে, গল্পের বইটির নাম হচ্ছে ইঙ্গিত। কিসের প্রতি ইঙ্গিত?
ইঙ্গিত যে কথাগুলো বলতে চাইছি কত পেরেছি ওটা জানি না, সব মিলিয়ে একটা ইঙ্গিত,
কিছুর প্রতি একটা ইঙ্গিত। আচ্ছা, তো সেই ইমরান নীলয় আজ আমাদের সাথে হরর ক্লাবে আছে, আমি এবং নীলয় আমরা দুজন থাকবো একদম রাত 2টা পর্যন্ত। তো যে জায়গাটাতে আসলে কানেকশনটা বা কমন পয়েন্টটা সেটা হচ্ছে ইমরান নীলয় গল্প লেখেন এবং আমরা ভূত এফ এম হরর ক্লাব হরর গল্প নিয়ে কাজ করি এবং আমাদের এই অনুষ্ঠানটার মূল রসদটা হচ্ছে বিভিন্ন রাইটারদের, বড় বড় রাইটারদের বা অপরিচিত রাইটারদের সংগৃহীত হরর গল্প, সবকিছুটা আমরা ফিকশন নিয়ে আমরা কাজ করি এবং এই ফিকশনটাই হরর ক্লাবের সাথে ইমরান নীলয়কে গেঁথে দিয়েছে। তো আজকে ইমরান নীলয় আছে আমাদের সাথে। তো শুরুতেই একটা বিষয় বলে নিই, আজকে আমাদের আরো যা যা আছে, নীলা জবিকে খুব সুন্দর একটা গল্প আছে মাহজাবিনের ভয়, গল্পটা সংগৃহীত আমাদের বিভিন্ন হরর ক্লাব রয়েছে সারা বাংলাদেশে এবং তারা আমাদেরকে প্রতিনিয়ত প্রতি সপ্তাহে বিভিন্ন গল্প মেল করে পাঠায়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় যে সংগৃহীত গল্পের সংখ্যাটাই বেশি থাকে, আমাদের নিজেদের লেখা গল্প এখনো রিসেন্ট অনেক দিন ধরেই বেশ খানিকটা কমে গেছে। তো আরো লেখার আহ্বান জানাচ্ছে এবং ইমরান নীলয় আজকে আমাদের সাথে আছে, বা তুমি ইমরান নীলয়ের কাছেও চাইবো যে আমাদের জন্য সে হরর গল্প লিখে দিবে। তো সেই মেল অফ দ্য উইক এর গল্পটা ছাড়া আমাদের সেকেন্ডারে ভূতিকায় থাকছে ড্রাকুলা সিরিজের এপিসোড 2 এবং থার্ডেরও একটা স্টোরি থাকছে, আনসেন্সর স্টোরি থাকছে। এই নিয়ে আজকে পুরো ভূত এফ এম হরর ক্লাব এবং সেই সাথে আছে ইমরান নীলয়। ইমরান নীলয়, একটা বিষয় আর কি, আমার প্রায় হচ্ছে আমার শোতে একটা প্রশ্ন করা হয় বা একদম শুরুর দিকেই মানুষজন লিখতে থাকে যে ভয় পেতে চাই, আরো ভয় পেতে চাই, যেটা দেখে আমি অনেক ভয় পেয়ে যাই। তো ইমরান নীলয় নিজেও একজন লেখক এবং লেখার অভ্যাস আছে, পড়ার অভ্যাস আছে, আর এই ভয় জিনিসটা আসলে কি মনে হয়, মানে কিসে ভয় পান আপনি?
ভয় জিনিসটা যদি আমরা ব্যাখ্যা করতে পারতাম যে কিসের সত্যিকারই ভয়, তাহলে আমরা ভয় পেতাম না। তো এই যে অব্যাখ্যাত ব্যাপারটা, অতি অতিপ্রাকৃত যে ব্যাপারটা, এটাই একটা ভয়ের উৎস, মূল উৎস বলা যায়।
আপনার কি ভয় পেতে ভালো লাগে বা ভয় পেতে ইচ্ছে হয়?
আমি ভয় পাই প্রচুর,
প্রচুর ভয় পাই,
এই জন্য হচ্ছে আমি কম ভয় পাওয়ার চেষ্টা করি।
আমি ভয়ের গল্প বা হরর গল্প বলতাম যেগুলো আমরা যেগুলোকে বুঝি, এরকম কোন গল্পের কথা মনে পড়ে যেটা পরে অনেক ভয় পেতে লেগেছিল?
হ্যাঁ, আপনাদের আমাদের হরর ক্লাবে যে গল্পটা কারেন্ট চলছে,
ড্রাকুলা,
ব্রাম স্টোকার, ওটা তো ক্লাসিক।
এর বাইরে আর হরর গল্প কার ভালো লাগে বাংলাদেশের যারা হরর গল্প লেখেন?
বাংলাদেশের তারাশঙ্করের কিছু চমৎকার কাজ আছে, হুমায়ুন আহমেদের কিছু প্রথম সারির কাজ আছে, আর রিসেন্ট যদি বলতে চাই তাহলে অনিশ দাস অপু, তিনি প্রচুর একজন ডেডিকেটেড মানুষ হরর যে জনরাটা নিয়ে আমাদের দেশে, তো প্রচুর।
অনিশ দাস অপুর সম্ভবত বিদেশি গল্প থেকে অনুপ্রাণিত হয়ে গল্প লেখার প্রবণতা,
হ্যাঁ উনি অনুবাদ করে, কিন্তু কথা হচ্ছে আপনার ভালো এলিমেন্ট, ভালো একটা গল্প শোনানোটাই হচ্ছে একটা ব্যাপার। এটা এখন আমি যে সবচেয়ে ক্রিয়েট করতে পারবো আমাদের ভালো কাজগুলি তুলে ধরাটা মেইন ফোকাস হওয়া উচিত, যেটা তার বেশ ডেডিকেশন আছে এবং এটার প্রতি আপনার বেশ একটা ডেডিকেশন লাগে, কারণ সবসময় আপনি নিজে 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 লিখতে চান, অন্য জনের একটা ভালো কাজকে ফোকাস করা, এটার মূল্য কিন্তু কম না।
আমাদের জন্য আসবে তো এখনো, কিন্তু আমাদের যে ব্রাম স্টোকার ড্রাকুলা যেটা আমরা আজকে সেকেন্ড এপিসোড, এই গল্পটা এই টোটাল উপন্যাসটাও কিন্তু অনুবাদ রকিব হাসানের, তিনিও কিন্তু আরো একজন বিখ্যাত সাহিত্যিক এবং অনুবাদ লেখকদের ভেতরে, বিদেশি কাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে যারা লেখেন বাংলাদেশ, অবশ্যই লেজেন্ড একজন। তো রকিব হাসানের কথা এবং বারবার এসেই যায় লাস্ট উইক থেকে বারবারই চলে আসছে, যেহেতু এত বড় একটা তার সম্ভবত রকিব হাসান নামে তার প্রথম প্রকাশিত লেখা হচ্ছে এই ড্রাকুলা। তো এমনিতে বাংলাদেশের হরর সাহিত্যে লেখকদের লেখা একটু কম মনে হয় নাকি?
এটা আসলে আমাদের যে ঐতিহ্য, গল্প বলার ঐতিহ্য, কারণ মানুষ তো আজকে থেকে গল্প বলছে না, মানুষই গল্প বলছে গুহা যুগ থেকে, তখন থেকেই আসলে ভয় ব্যাপারটা আছে। আমরা আনন্দ দুঃখের আগেও দেখা গেছে ভয়ের যে অনুভূতি, ওটাই মানুষের আদিমতম প্রবৃত্তি। তো এইভাবে যেই লাইনটা চলে এসেছে গল্প বলার শোনার, ওখানে হ্যাঁ আমাদের যে কালচার, এখানে কালচারে কিছু কিছু এলিমেন্ট আপনার রয়েছে, দেখা যাচ্ছে যে বিদেশি সাহিত্যে ভয়ের গল্প খুবই রিচ, আমাদের ওইভাবে আসলে আমরা একটা প্যাটার্নে আটকা পড়ে গেছি, যে এখানে দেখা যাচ্ছে ভূত পেত্নি আমাদের খুব একটা হিংস্র না, বাইরের দেশে ড্রাকুলা বা অন্য ভ্যাম্পায়ার ওরা খুবই একটা হিংস্র একটা ব্যাপার আছে, কিন্তু আমাদের দেশের আসলে ভূতরা মাছ খেতে পেলেই সন্তুষ্ট হয়ে যায় এরকম কিছু ব্যাপার আছে, তো এগুলি একটা কালচারাল এলিমেন্ট। তো হ্যাঁ এখানে আসলে লেখক যেহেতু একজন আমি লিখি, তো আমার বলতে ইচ্ছা করে যে এটা শুধু লেখকদের ডেডিকেশনের ব্যাপার না, এখানে অনেক কিছু আছে, যে আসলে ভূতের গল্প এখন আমি বিশ্বাস করছি না কিন্তু লিখছি, এই যে একটা ক্রাইসিস লেখক ফেস করে, ওখান থেকে আপনি ভালো গল্প আসলে ওইভাবে নাও পেতে পারেন।
আমাদের এনভায়রনমেন্টটাই আসলে এরকম যে আমরা মানে মাছে ভাতে বাঙালি, আমরা পলিমাটির দেশ, আমাদের মন এমনিতে একটু নরম, আমাদের ভূতের এই জন্য মাছ খায়, আমাদের ভূতের এই জন্যই মাছ নিয়ে কেউ গেলে আমাদের গ্রামে গঞ্জে দেখা যায় তাকে আটকে রেখে মাছ নিয়ে চলে যাচ্ছে, এর বেশি কিছু করছে না। আবার কখনো ওই যে বিজল মেখে মারামারি করার মতো অভিজ্ঞতা হচ্ছে, তবে এর বাইরেও কিন্তু আমাদের এই অঞ্চলে কিন্তু ডাকিনি, হাকিনি বা পাশ্চাত্যে যেটা উইজার্ড, উইচ এর মতো আমাদের এখানেও কিন্তু ব্ল্যাক ম্যাজিক বা তান্ত্রিকতার ব্যাপারগুলো, এগুলো কিন্তু এসছে এবং বিভূতিভূষণের লেখায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখায় কিন্তু এগুলো চলে এসেছে, বাট হয়তো বা ওরকম বিস্তৃত ভাবে কেউ তেমন লেখেননি।
এটা হুমায়ুন আহমেদ তার নির্বাচিত ভৌতিক সংকলনে বলেছে, আমাদের লেখকরা খুব বেশি সিরিয়াস না আসলে ভূতের গল্প লেখা নিয়ে, তারা এটা ছোটদের একটা এলিমেন্ট ভাবছে, তো এখানে লেখকেরও দায় আছে, কালচারাল দায় আছে, সব মিলিয়ে আমরা একটু ব্যাকওয়ার্ড।
তো ইমরান নিলয়ের কোন ভয়ের গল্প কি আছে কখনো লিখেছেন?
ভয়ের গল্প হ্যাঁ একটা শুরু করেছিলাম, কিন্তু তারপরে আমার মনে হলো যে ওটা ডুয়েল পার্সোনালিটির একটা গল্প হয়েছিল, ওটা তো ভৌতিক এলিমেন্ট।
ভয় আসলে কি শুধুমাত্রই অতিপ্রাকৃত ব্যাপারের প্রতি ভয় নাকি এর থেকেও বড় কোনো ভয় আছে, মানে আপনার কাছে ভয় বিষয়টা কিভাবে আছে?
ভয়
শুনলেই কি আপনার মাথায় ভূত বা অতিপ্রাকৃত বিষয়গুলো আসে নাকি অন্য কোনো কিছু আছে?
এখানে আসলে খুব স্পষ্টভাবে বলার একটা জায়গা আছে যে ভূত আর ভয় বা কোনো অদৃশ্য বস্তু আর ভয় দুটো আলাদা ব্যাপার, ভূতের অভিজ্ঞতা আর ভয়ের অভিজ্ঞতা দুটো ভিন্ন ব্যাপার, আমরা দুটো প্রায় মাঝামাঝি মিলিয়ে ফেলি।
রাইট,
যে আপনি একটা মুভি দেখছেন না, যেমন আমার অফিসের উসামা ভাই, তার সাথে যখন আমি কথা বলছি তো উনি বলছে যে উনি ভয় পায় ভয় পেতে পছন্দ করে, এই জন্য ভয় মুভি দেখে, কিন্তু সে কিন্তু ভূতে বিশ্বাস করে না। তো এখানে এই যে পেছন থেকে একটা কেউ একজন ঝাঁপিয়ে পড়ছে, কেউ একজন খাটের নিচে পা ধরে টান দিচ্ছে, এগুলি আসলে
ভয়ের উদ্রেক নাও করতে পারে, তাই না? মানে কখনো হয়তো অনুপস্থিত কোনো কিছুই এনভায়রনমেন্টে হয়তো একটা ভয়ের সঞ্চার করতে পারে, যেটা রক্ত মাংসের কোন আবরণের থেকে অনেক বেশি ভয়ের। এক্স্যাক্টলি। তো আরো অনেক কথা হবে ইমরান নিলয়ের সাথে, আড্ডাটা বেশ ভালো লাগছে। আমরা একটা গান শুনে আসি, গান শুনে এসে আমরা একটা ভয়ের গল্প শুনবো, এবং এই গল্পটা আমাদেরকে যিনি পাঠিয়েছেন, লেখকের নাম পাঠাতে পারেননি, একটা থেকে এসছে সংগৃহীত একটা গল্প। তো সেই গল্পে আহমেদ আতিক হাসান আমাদেরকে এই গল্পটা পাঠিয়েছেন, এবং যেটা বলেছি যে সংগৃহীত গল্প, তো সেই গল্পে আমরা যাব। তার আগে আমরা একটা গান শুনে আসি, জেমস এর একটা গান শুনবো, হেরমের বন্দি নিয়ে, এবং ছোট্ট একটা ব্রেক এই করে তারপর আমরা ফিরে আসছি। একটা রিভিউ যাচ্ছে মাহমুদুল্লাহর বিরুদ্ধে, যখন ব্রেক থেকে ফিরে আসছি তখন বোঝা যাবে যে আসলে সিদ্ধান্তটা কি। তো অরিজিনাল ডিসিশন নট আউট, এবং সম্ভবত এই ডিসিশনও নট আউট থাকছে। আমরা ব্রেকের পর ফিরে এসে সেই কথাগুলো নিয়ে কথা বলছি সাথে সাথে। চব্বিশ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ 79.5 উইকেটে, সাকিব আল হাসান এবার আউট হয়ে গেলেন 32 রান করে, এবং রশিদ খান বোলিং এ এসেই 1টা উইকেট নিয়ে নিয়েছেন 7 ওভারে। তো এখন বাংলাদেশের ক্রিজে আছেন আরো দুজন এম, মাহমুদুল্লাহ এবং মোসাদ্দেক, এবং তারপর আছেন মেহেদি আশরাফি। তো দেখা যাক কি হয়, মানে খুব একটা আশা করার মতো কিছু বোধ হয় নেই। আর তারপরও বাংলাদেশ এখন অনেক পরিণত একটা দল, এবং অতীতে এরকম জায়গা থেকেও বহু দল জিতেছে, তো বাংলাদেশ এই জায়গা থেকে জিতবে না একেবারেই এই আশাটা করা যাচ্ছে না তা নয়, যদিও সম্ভাবনা অনেক কম, অনেক কম। তো মানে চলমান স্ট্যাটিস্টিক্স, এই মাঠের যা সংক্ষিপ্ত ইতিহাস, সবকিছু অনুযায়ী বাংলাদেশের হয়তো হেরে যাওয়ার কথা। দেখা যাক ভিন্ন রকম কিছু হয় কিনা। রশিদ খান, মাহমুদুল্লাহ এবং মোসাদ্দেক হোসেন এই মুহূর্তে ক্রিজে আছেন। তো ভূতের সময় হাওড়া ক্লাবের সৃষ্টি আছে আপনার সাথে। এখন যেটা করবো, মেল অফ দ্য উইকের আজকের যে গল্পটা, সেই গল্পটা আপনাদের করে শোনাচ্ছি। তখন ছিল আষাঢ় মাস। আষাঢ় মাস ভ্রমণের জন্য মোটেও সুবিধার নয়। যখন তখন বৃষ্টির ফলে রাস্তাঘাট কাদায় সয়লাব হয়ে থাকে, তারপরও আমাকে যেতে হয়েছিল। কথা ছিল ভ্রমণ সঙ্গী হিসেবে আমার বাল্য বন্ধু ইমরান থাকবে, কিন্তু যাবার আগের দিন ইমরান আমাকে শরীফ সাহেবের বাড়ি যাবার বিস্তারিত ঠিকানাটা হাতে ধরিয়ে দিল। করুণ গলায় বলল, দোস্ত প্লিজ তুই একা যা, আমার অফিসের জরুরি কাজে চট্টগ্রাম যেতে হবে, কোনে পছন্দ হলে পরের বার আমি আর তুই যাব। ওর এমন অন্যায্য দাবি শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম, সাথে সাথে তীব্র প্রতিবাদ করলাম, এরা খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তুই জানিস আমি কেমন, আমার পক্ষে কিছুতেই অপরিচিত জায়গায় একা যাওয়া সম্ভব নয়, নিজের পাত্রে নিজেই দেখতে যাব, বুঝছি, কেউ একা কনে দেখতে যায়? আমার বন্ধু আমার কথায় কিছুটা বিচলিত হয়, ভালো করেই জানে মেয়েদের ব্যাপারে আমার সীমাহীন অস্বস্তির কথা। 28 বছর পেরিয়ে যাওয়ার পরও মেয়েদের ব্যাপারে আমার লাজুকতা ভয়াবহ পর্যায়ে। কিন্তু ইমরানের নানা যুক্তির কাছে আর সারা জীবনের সবচেয়ে কাছের বন্ধুর দাবির কাছে পরাজয় হয় সবকিছু। আমি গিয়েছিলাম কুসুমপুর, তার গল্পই বলবো আজ। সেদিন বৃষ্টি হচ্ছিল খুব, রেলের কাঁচের জানালা দিয়ে সেই বৃষ্টি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম আমি জানি না, রেল যখন ঝাঁকুনি দিয়ে থামল ধর্মড় করে উঠলাম, ততক্ষণে বেশিরভাগ যাত্রী নেমে গিয়েছে, বৃষ্টি তখনও চলছিল। দৌড়ে প্ল্যাটফর্মে ঠুকলাম বটে, তবে শরীরের বেশ কিছুটা ভিজে গেল আষাঢ়ের বৃষ্টিতে। স্টেশন মাস্টারের ঘরের সামনে দাঁড়িয়ে ভিজে যাওয়া চশমার গ্লাস পরিষ্কার করলাম, কেমন যেন ঝাপসা দেখছি সব, মাথাটাও ছিমছিম করছে, টানা 7 ঘন্টার রেল ভ্রমণের ক্লান্তিতে এমনটা হয়েছে বোধহয়। স্টেশন মাস্টারের ঘরটা বহুদিন চুনকাম করা হয়নি, অনেক জায়গায় প্লাস্টার উঠে গিয়ে লাল ইট বেরিয়ে আছে স্যাঁতসেঁতে দেয়াল। স্টেশন মাস্টারের চেয়ারের বাম পাশে একটা কাঠের আলমারি, আলমারির দরজায় আটকানো থাকলেও আলমারির উপর পুরাতন রেজিস্টার খাতার ময়লার ফাইলের স্তূপ। স্টেশন মাস্টারের চেয়ারের কোনো হাতল নেই, তেল চিটচিটে হয়ে চেয়ারটা তার আসল চেহারাটা হারিয়ে ফেলেছে। ভদ্রলোকের গায়ের রং কালো, বয়স পঞ্চাশের বেশি হবে না, গালে পিসরি একটা কাটা দাগ, তবে গোঁফটা বেশ ভারী। যত্ন করে গোঁফটাকে কামিয়েছেন স্টেশন মাস্টার। আমি তাকে সালাম দিলাম। তিনি বিরক্তি ভরা দৃষ্টিতে আমার দিকে তাকালেন। গলা পরিষ্কার করে আমি তাকে কিছু বলতে গেলাম, ঠিক তখনই সে মাথা ঘুরিয়ে বলল, ঢাকার ট্রেন আগামীকাল 9টায়। আমি কিছুক্ষণ আগে ট্রেনে ঢাকা থেকে এসেছি, এসে একটা ভয়ানক সমস্যায় পড়েছি। আমি শরীফ সাহেবের বাড়ি যাব, আমার জন্য গাড়ি থাকার কথা ছিল, কিন্তু এখন স্টেশনে কাউকে খুঁজে পাচ্ছি না, এমনকি কোথাও একটা রিক্সাও পেলাম না। স্টেশন মাস্টার বেশ নির্বিকার ভাবে বলল, ও। আমি অসহায়ের মতো তাকিয়ে থাকলাম। এরপর তিনি বললেন, শরীফ সাহেবের বাড়ি এই রাস্তার শেষ মাথায়, দুদিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে রাস্তায় হাঁটু পানি জমে গেছে। চৌধুরী সাহেব আপনার জন্য একটা রিক্সা পাঠিয়েছিলেন, তবে রেল 2 ঘন্টা লেট করে আসায় আর তুফান থাকায় সে হয়তো চলে গেছে। আমি হাত খড়িতে চোখ রাখলাম। রাত 10:36। গ্রামে অবশ্য 10:30 অনেক রাত, আর সেটা যদি হয় ঝড় বৃষ্টির রাত। ওয়েটিং রুমের বেঞ্চিতে এসে বসে পড়লাম। ভারী ক্লান্ত লাগছে, পেটের ভেতরে খিদেরাও আক্রমণ চালাতে শুরু করে দিয়েছে, অসহ্য লাগছিল। বুঝতে পারছিলাম না কি করে এই অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে উদ্ধার পাব। বন্ধু ইমরানের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে বসে থাকলাম। বারবার ঘড়ি দেখছিলাম, সেকেন্ডের কাঁটাগুলো যেন ঘন্টার কাঁটা হয়ে উঠেছে। সময় কাটতেই চাইছিল না, তারপরও বসে বসে একটা ঘন্টা কাটিয়ে দিলাম। কিন্তু বৃষ্টি থামার কোনো লক্ষণই দেখলাম না। দেয়ালের পেরেকের সাথে হারিকেন ঝুলিয়ে রাখা হয়েছে, বাতাসে হারিকেনের আলো কাঁপছে, ঘোলা কাঁচের ভেতর থেকে লাল ফ্যাকাশে আলো গভীর অন্ধকারের কাছে তেমন পাত্তা পাচ্ছে না। ওয়েটিং রুমে এখন আমি ছাড়া কেউ নেই। বাইরের বৃষ্টির শব্দ আর রাতের নিঃসঙ্গ নির্জনতা মিলে ভৌতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। আমার গা ছমছম করছিল, ভয় পাচ্ছিলাম, মনে হচ্ছিল অচেনা পৃথিবীতে চলে এসেছি আমি। জানালা দিয়ে বাইরের নিকষ কালো অন্ধকার ঘরে ঢুকছে। ভয়াবহ এমন সময়ে হঠাৎ মনে পড়ল, আরে আমার কাছে তো শরীফ সাহেবের বাসার নাম্বারই আছে, কি বোকাই না আমি। উঠে দ্রুত স্টেশন মাস্টারের রুমের দিকে ছুটলাম। হতাশ হলাম, সেখানে তালা ঝুলছে। দূরে একজন প্রহরীকে দেখলাম সিমেন্টের বেঞ্চে ঘুটি সুটি মেরে ঘুমোচ্ছে। আবার আগের জায়গায় চলে এলাম। কেন যেন বারবার মনে হচ্ছিল আমি একটা দুঃস্বপ্নের মধ্যে ডুবে আছি। সারাটা রাত হয়তো আমাকে নির্ঘুম এখানে কাটাতে হবে। হাত ঘড়ির দিকে তাকাতেও বিরক্ত লাগছিল। নিজেকে অভিশাপ দিয়ে ভাবছিলাম কোন ঝোঁকের মাথায় যেভাবে এলাম। বিরক্তি কাটানোর জন্য শরীফ সাহেবের অধেখা মেয়েটার কথা ভাবতে লাগলাম। ইমরান বলেছিল মেয়েটার চেহারা নাকি অনেক সুন্দর, মায়া ভরা মুখ, দেখলে মন ভরে যাবে, গলার স্বর নাকি খুব মিষ্টি, ভালো রবীন্দ্রসঙ্গীত গায়, এটা অনেক সুখের একটা ব্যাপার, যখন তখন গান শোনা যাবে। চোখে তন্দ্রা মতো এসেছিল বোধ হয়। হঠাৎ নারী কণ্ঠের শব্দে চোখ খুলে তাকালাম। প্রথমটায় কিছু বুঝতে পারছিলাম না। আমার সামনে দাঁড়িয়ে আছে অপূর্ব সুন্দর একটি মেয়ে। সে আমার দিকে তাকিয়ে স্বপ্ন না বাস্তব বুঝতে পারছে না, হাসনাহেনার তীব্র একটা গন্ধ পুরো রুমে ভরে আছে। মেয়েটার হাতের দিকে তাকালাম, মেহেদি দেওয়া হাতে কাঁচের চুড়ি, অদ্ভুত ঘোর লাগা একটা মুহূর্ত। সে বলল, আপনি নিশ্চয় শফিক সাহেব তাই না? আমি বললাম, হ্যাঁ, কিন্তু আপনি কে? আর মেয়ে যাবেন, শফিক সাহেব আমার বাবা, আপনার খুব কষ্ট হয়ে গেল, আমি খুবই দুঃখিত, আমি গাড়ি নিয়ে এসেছি, আসুন। সে আমার দিকে তাকিয়ে নির্দেশ করে। নিশ্চিত আমি কিছুটা খাপড়ে গেলাম মির্জাবিনের আচরণে। এত রাতে একটা মেয়ে কি করে অচেনা পুরুষের জন্য গাড়ি নিয়ে স্টেশনে আসে? আর গাড়ি থাকলে বাবা রিক্সা কেন পাঠিয়েছিলেন? কিছুই বুঝতে পারছি না। আমার দ্বিধা দেখে বিরক্তি ভরা কণ্ঠে সে বলল, কি হলো আসুন, আমার হাতে সময় খুব কম। ব্রিফকেসটা নিয়ে মেজাবিনকে অনুসরণ করি। পুরনো দিনের নীল রঙের একটা জিপ গাড়ি, গাড়ির ভেতরে লাইট নেই, সামনের হেডলাইটের আলোয় মেজাবিনকে দেখছি। অসীম শূন্য তবে এটার চোখে কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত বলে মনে হল। আমি বললাম, আপনাদের এখানে কি কারেন্ট নেই? সে গভীর ভাবনায় ডুবেছিল, উত্তর দিল না। আমিও কথা বলার মতো কিছু খুঁজে পেলাম না। এদিকে আমার মনে হাজারো প্রশ্ন, এই মেজাবিনের সাথে কি আমার বিয়ের কথা চলছে? যদি তাই হয় সে একা কেন আমাকে নিতে আসলো, আর সেই বা কেন আসলো? আমি খুবই বিস্মিত প্রশ্ন করি, আপনাদের বাড়িতে যেতে আর কতক্ষণ লাগবে? সে আমার দিকে তাকে মুচকি এসে বলল, বেশি না, আর 15 মিনিট লাগতে পারে। আপনি নিশ্চয়ই খুব টায়ার্ড। না না, তেমন নয়, তবে অন্ধকারে একা বসে থাকার সময় একটু ভয় পেয়েছিলাম। সে হাসল শব্দ করে, বলেন কি, ভূতের ভয় আছে নাকি আপনার? আমি বললাম, না তেমনটা নয়, আসলে একা ছিলাম তো। ও আচ্ছা। সে জানলাম দিয়ে বাইরে তাকায়, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি কমেছে, বাতাস বইছে খুব। আমি স্টেশনে বসে থাকা বিরক্তিকর সময়গুলো ভুলে গেলাম। মেহজাবিনকে মনে হল বনলতা সেন। ইচ্ছে করছিল সারা রাত তার সাথে গাড়িতে বসে থাকি। মনে মনে ইমরানকে ধন্যবাদ দিলাম, আর তখনই হঠাৎ করে মনে পড়ে গেল ইমরান বলেছিল চৌধুরী সাহেব তার বড় মেয়ের জন্য পাত্র খুঁজছেন। দ্বিধায় পড়ে গেলাম, মেজাবিন বড় না ছোট? যদি ছোট হয় তবে বড় মেয়ে রেখে নিশ্চয় চৌধুরী সাহেব তার ছোট মেয়েকে বিয়ে দেবেন না। তেমনটা হলে আমি না হয় মেজাবিনের জন্য অপেক্ষাই করব। মনকে সান্ত্বনা দিলাম। ভাবনায় ছিট পড়ল মেজাবিনের কণ্ঠে, বলল, নামুন, আমরা চলে এসেছি। ঝাঁকি দিয়ে থেমে গেল গাড়িটা, সাথে সাথে হেডলাইট অফ হয়ে গেল। ব্রিফকেসটা নিয়ে নিচে নামলাম। আবছা আলোয় শ্যাওলা পড়া পুরাতন আমলের বিশাল এক লোহার গেট দেখলাম। ইটের তৈরি বেশ চওড়া একটা রাস্তা, এটা যে এককালে জমিদার বাড়ি ছিল তা আধারের মাঝেও টের পাওয়া যায়। মেজাবিন বলল, আপনি ভেতরে যান, বাবা আপনার জন্য অপেক্ষা করছে। আপনি? আমি পেছনে দরজা দিয়ে ঢুকব, বাবা যদি জানে স্টেশনে আপনাকে আনতে গিয়েছিলাম তাহলে খুবই রাগ করবেন। আমি আবার অবাক হয়ে গেলাম, সবকিছুই কেমন যেন অদ্ভুত মনে হচ্ছে। এর ভেতর একটা ব্যাপার আমার আত্মা কাঁপিয়ে দিল। চোখে পড়ল জিপের ভেতর কোন ড্রাইভিং সিটিকে বসে নেই। বুকের ভেতরটা ধক করে উঠল, মুখ শুকিয়ে গেল আমার। আমার ঘাবড়ে যাওয়া বেশ উপভোগ করছি মাজাবিন। হঠাৎ করে সে যেন হাওয়ায় মিলিয়ে গেল, হাসনাহেনার তীব্র কণ্ঠটাও মিলিয়ে গেল। কাঁপা হাতে দ্রুত দরজায় কড়া নাড়তে লাগলাম। আমার শরীর কাঁপছিল, পেছনে তাকাতে ভয় পাচ্ছিলাম। মনে হচ্ছিল কেউ একজন আমার পেছনে দাঁড়িয়ে আছে। জীবনে এমন অভিজ্ঞতা আর কখনো হয়নি আমার। বেশ অস্বস্তি হচ্ছিল, কি জানি হয়তো মেজাবিন আমাকে শহরের মানুষ পেয়ে ভড়কে দিচ্ছে। ওর রহস্যময় আচরণ আমাকে দ্বিধায় ফেলে দিল। কেউ কি নেই ঘরে? দরজার পাল্লায় ক্রমাগত আঘাত করছি, কোনো সাড়া নেই। হঠাৎ খেয়াল করলাম আমার পায়ের ওপর কেউ একজন হাত রাখছে, বরফের মতো ঠান্ডা হাত। ভয়ে শির দ্বারা শক্ত হয়ে যাচ্ছিল। চিৎকার করতে চাইলাম কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। হার্ট ফেল করার ঠিক আগ মুহূর্তেই যেন বিকট শব্দে দরজা খুলে গেল। মুখের ওপর হারিকে উঁচু করে ধরল একজন। হঠাৎ চোখে আলো পড়ায় কিছুই দেখতে পাচ্ছিলাম না। কোনো মতে বললাম, আমি শফিক, ঢাকা থেকে এসছি। এবার হারিকের নিচে নামল। দরজায় দাঁড়ানো ভদ্রলোক বললেন, আরে বাবা, আপনাকে অনেক কষ্ট করতে হয়েছে। কি করব বলেন, যেভাবে বৃষ্টি হচ্ছিল। আসেন আসেন ঘরে আসেন। পায়ের দিকে হারিকেনের আলো পড়তেই দেখি একটা বড় সরো আকারের ব্যাং পায়ের উপর বসে আছে। ঘরে ঢুকে অন্যরকম এক অভিজ্ঞতা হল। জমিদার বাড়ি এতদিন সিনেমায় নাটকে দেখেছিলাম, কিন্তু বাস্তবে তা আরো বেশি আকর্ষণীয় হয় তা বুঝলাম। দেয়ালে দুনোলা বন্দুক ঝোলানো, দুটো তলোয়ারও সাজিয়ে রাখা আছে, হরিণের মাথার বাঘের চামড়াও ঝোলানো, আসবাবপত্রগুলো আভিজাত্যের ছাপ বয়ে বেড়াচ্ছে। খাওয়ার টেবিলে একজন বৃদ্ধ কাজের লোককে দেখতে পেলাম। চৌধুরী সাহেব বললেন, আমার সাথে কিন্তু তার দু মেয়ের কাউকে ঘরে দেখলাম না। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ গল্প করলাম চৌধুরী সাহেবের সাথে। তিনি খুব আগ্রহ নিয়ে তার বাবার জমিদারির সময়ের কথা বলতে লাগলেন। তিনি জানালেন, দেয়ালে ঝোলানো বাঘটাকে তিনি নিজে শিকার করেছিলেন। তার শিকারের গল্পও শুনলাম। একবার তিনি অল্পের জন্য বাঘের হাত থেকে বেঁচে গিয়েছিলেন, সেই কথাও জানালেন। তার গল্প শুনতে ভালোই লাগছিল, কিন্তু রাত অনেক হওয়ায় তা থামাতে হল। পরিষ্কার হয়ে বিছানায় গায়ে নিয়ে দিলাম। ক্লান্ত ছিলাম বলে খুব সহজে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল পরদিন সকাল 9টায়। ঘরের সামনের বারান্দায় দাঁড়ালাম। সামনে সুন্দর ফুলের বাগান দেখে চোখ চুলিয়ে গেল। অনেক ফুল ফুটেছে, বাতাসে ফুলের মিষ্টি গন্ধ ভেসে আসছে, নানান জাতের অসংখ্য ফুলের গাছ, চারপাশের সবুজ গাছপালা আর পাখির কিচিমিচির শব্দ ভীষণ ভালো লাগছিল। মুগ্ধ হয়ে অপরূপ প্রকৃতি দেখতে লাগলাম। হঠাৎ পেছন থেকে কেউ আমার হাত ধরল। চমকে পেছনে তাকিয়ে দেখি একটা 9-10 বছরের মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। কে তুমি? প্রশ্ন করতেই হাত ছেড়ে দৌড়ে পালালো। আমি তার দৌড়ে যাওয়া দেখলাম। হেঁটে সামনে যেতেই গত রাতের বৃদ্ধ কাজের লোকটার সাথে দেখা হল। বয়স 70 হবে। ভালো করে দিনের আলোতে তার দিকে তাকিয়ে দেখলাম, সে কাস্তে হাতে বাগানে আগাছা পরিষ্কার করছে। বাগান ভরা ফুল, লাল নীল সবুজ ফুল, একসাথে এত ফুল কখনো দেখিনি। বৃদ্ধ এক মনে কাজ করছিল। কাছে গিয়ে বললাম, ওই মেয়েটিকে? সে চোখ তুলে তাকালো, তারপর বলল, ওর নাম ময়না, আমার নাতি। আমি প্রশ্ন করি, এই বাগান কার? সে দীর্ঘশ্বাস ছেড়ে জানাল, মেহজাবিন আপার। বাহ, তার মানে মেহজাবিন ফুল খুব পছন্দ করে, কিন্তু তার দীর্ঘশ্বাসটা কিসের জন্য? আমি সামনে দিকে এগুতে থাকি। বিশাল বড় বাড়িটার চারদিকে সবুজের সমারোহ আমাকে মুগ্ধ করে। এমন বাড়িতে বিয়ে হলে ভালোই হবে। আজ নিশ্চয়ই চৌধুরী সাহেবের কন্যাদ্বয়ের সাথে দেখা হবে। আচ্ছা, মেহজাবিন কি আমাকে পছন্দ করবে? কি জানি, নারী চরিত্র বড়ই বিচিত্র। তাছাড়া আমাকে তো কোনো নারী কখনো সেভাবে চাইনি। হালকা টেনশনও ফিল করছিলাম। কিছু দূর সামনে গিয়ে দেখতে পেলাম বাগানের পাশে সুন্দর শান বাঁধানো ঘাটের পুকুর। পুকুরে লাল রঙের শাপলা ফুল ফুটে আছে আর স্বচ্ছ জলের উপর মাছেরা হা করে জল খাচ্ছে, না বোধ হয় অক্সিজেন পাচ্ছে। তাকিয়েছিলাম মুগ্ধ নয়নে। হঠাৎ পেছন থেকে চৌধুরী সাহেবের কণ্ঠ, বাবা তুমি এখানে আর আমি তোমার সারা বাড়ি খুঁজতেছি, চলো নাস্তা খাবে। হেসে বললাম, পুকুরের মাছ দেখতে খুব ভালো লাগছিল, অপূর্ব। পরে আইসা বড়শি নিয়ে ধরা মাছ ধরল। এই বলে তিনি আমাকে নিয়ে গেলেন। আমি তাকে অনুসরণ করতে করতে তার পেছন পেছন হাঁটছিলাম। ডান দিকে ঘুরতেই টিনের চালের গ্যারেজের নিচে একটা জিপগাড়ি দেখে চমকে উঠলাম। থমকে দাঁড়িয়ে জিপটাকে ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলাম। বিস্মিত হলাম যখন দেখতে পেলাম গাড়িটার দুটো চাকা খোলা, একটালা ভাঙা, একটা হেডলাইটও নেই, মরিচায় চরচরিত বডি, সিটের উপর পাখির মলমূত্র, মনে হয় গত 2-1 বছরে কেউ এটা ছুঁয়েও দেখেনি। কত রাতে কি আমি এই গাড়িতে চড়ে এসেছিলাম? চৌধুরী সাহেব পেছনে ফিরে বললেন, কি হলো, কি দেখো? আমি তাকে প্রশ্ন করলাম, আপনার এরকম কয়টা গাড়ি? একটাই তো ছিল, এরা অ্যাক্সিডেন্টের পর আর সারি নাই, আমার সবকিছু কেড়ে নিছে। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আমি আতঙ্কিত হয়ে পড়লাম, গলা দিয়ে কথা বেরোতে চাচ্ছিল না বিস্ময়ে। শরীফ সাহেব জানালেন, তার বড় মেয়ে মাজারেন বছরখানেক আগে এই গাড়িতে করে শহরে যাবার পথে অ্যাক্সিডেন্ট করে মারা যায়।
is here with more fun and fear.
Bhutika.
Bram Stoker's Dracula. Episode 2.
বিশাল প্রাঙ্গণে এসে গাড়ি থামতে লাফিয়ে নিচে নামল আগন্তুক। গাড়ির দরজা খুলে হাত ধরে আমাকে নামতে সাহায্য করল সে। দ্বিতীয়বারের মতো সেদিন অনুভব করলাম তার হাতের ইস্পাত কঠিন আঙুলের শক্তি। সুটকেসটা গাড়ি থেকে নামিয়ে আনল সে। তীক্ষ্ণ লোহার পেরেক গাঁথা ভারী প্রকাণ্ড দরজাটার সামনে দাঁড়িয়ে কালের কষাঘাতে জর্জরিত রুক্ষ পাথরের দেয়ালগুলো দেখতে লাগলাম। সুটকেসটা আমার পাশে নামিয়ে রেখে আবার গিয়ে গাড়িতে উঠল আগন্তুক। তারপর গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে অদৃশ্য হয়ে গেল যেদিক থেকে এসেছিল সেদিকে। আবছা অন্ধকারে বিশাল এক ভৌতিক বাড়ির প্রাঙ্গণে ভূতের মতোই দাঁড়িয়ে থাকলাম আমি। কি করব বুঝতে পারছি না। ঘন্টা জাতীয় কিছু নেই দরজায়, থাকলে তা বাজিয়ে লোকদের টাকা যেত। চেঁচিয়েও লাভ নেই, কারণ সারা জীবন এখানে দাঁড়িয়ে চেঁচালেও এই নিরেট পাথরের দেয়াল ভেদ করে আমার কণ্ঠস্বর ওবারে গিয়ে পৌঁছবে না। ক্রমেই নানা রকম সন্দেহ আর ভয় বাসা বাঁধতে শুরু করেছে মনে। এ কোথায় এসে পড়লাম? কি দরকার ছিল এই সৃষ্টি ছাড়া অভিযানের? একজন আইনজীবীর অধীনস্থ কেরানির পক্ষে বহু দূরের দুর্গম পাহাড়ি এলাকায় বাস করা একজন বিদেশির কাছে লন্ডনের সম্পত্তি কেনার ব্যাপারে আলাপ আলোচনা করতে আসা কি একটু বাড়াবাড়ি নয়? আসলে আমার এই কেরানিগিরিটাকে মিনা কোনোদিনই ভালো চোখে দেখতে পারেনি। প্রায় জোর করে আমাকে দিয়ে এলএলবি পরীক্ষাটা দিয়েছিল মিনা। এখানে আসার ঠিক আগের দিন জানতে পেরেছি ভালো মতোই পাস করেছি পরীক্ষায়। ইচ্ছে আছে এখান থেকে ফিরে গিয়ে পুরো দস্তুর উকিল হয়ে বসব। কিন্তু যে ভুতুরে এলাকায় এসে ঢুকেছি, আদৌ কোনোদিন লন্ডনে ফিরে যেতে পারব কিনা কে জানে। কতক্ষণ এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাত পাঁচ ভাবছিলাম জানি না। হঠাৎ দরজার ওপারে কার ভারী পায়ের শব্দে চমকে উঠে বাস্তবে ফিরে এলাম। কপাটের ফাঁক দিয়ে আসা অস্পষ্ট আলো চোখে পড়ছে এখন। দু এক সেকেন্ড পরই কপাটের ওপারে লোহার ভারী খিল খোলার শব্দ শোনা গেল। তারপর বহুদিনের না খোলা মরচে ধরা তালা খোলার শব্দ। পরক্ষণে বিশ্রী ঘর ঘর আওয়াজ করে খুলে গেল ভারী লোহার পাল্লা। গলা থেকে পা পর্যন্ত কালো আলখেল্লায় ঠেকে দাঁড়িয়ে আছেন একজন দীর্ঘকায় বৃদ্ধ। হাতে ধরা প্রাচীন আমলের চিমনিবিহীন রূপোর বাতিদানে বসানো মোমের আলোয় প্রথমেই চোখে পড়ল তার নাকের নিচের ধপ ধপে সাদা পুরু গোঁফ আর পরিষ্কার কামানো চিবুক। ডান হাতটা সামনে বাড়িয়ে আন্তরিকতার সুরে পরিষ্কার ইংরেজিতে আমায় আমন্ত্রণ জানালেন বৃদ্ধ।
ওয়েলকাম মিস্টার হারকার, আপনার জন্য সে কখন থেকে অপেক্ষা করছি, আসুন আসুন।
সুটকেসটা তুলে নিয়ে এগিয়ে গেলাম। জোর করে আমার হাত থেকে সুটকেসটা নিয়ে নিলেন বৃদ্ধ। তারপর ইঙ্গিতে এগিয়ে যেতে বললেন। বলেই কি মনে করে বোধ হয় এতক্ষণ হাত মেলাতে মনে ছিল না বলে একটু লজ্জিত ভাবেই আমার ডান হাতটা চেপে ধরলেন তিনি। চমকে উঠলাম। বহুক্ষণ আগে মরে যাওয়া মানুষের মতো ঠান্ডা ওর হাত। আমার চমকে ওঠাটা বৃদ্ধের দৃষ্টি এড়িয়ে যায়নি। মৃদু হয়ে এসে বললেন তিনি,
দাঁড়িয়ে থেকে লাভ নেই, অপরিচরণ আসুন।
আমার হাত চেপে ধরা আর ঝাঁকুনি দেয়ার ভঙ্গি দেখে চকিতে আগন্তুকের কথা মনে পড়ে গেল আমার। সে আগন্তুক ভদ্রলোক আর এই বৃদ্ধ একই লোক নয় তো? কথাটা কেন মনে এলো বুঝতে পারলাম না, কিন্তু কেন যেন মনে হতে লাগলো দুজন একই লোক। হঠাৎ প্রশ্ন করে বসলাম,
আপনি কি কাউন্ট ড্রাকুলা? ঠিক ধরেছেন, আমি কাউন্ট ড্রাকুলা। এখন চলুন বাইরে ঠান্ডায় দাঁড়িয়ে না থেকে ঘরে চলুন, সেখানে আপনার সব প্রশ্নের জবাব পাবেন। চাচা, এত লম্বা জার্নি করে আপনি নিশ্চয়ই ক্লান্ত, আমার বিশ্রামে তো দরকার আছে নাকি? চলো চলো।
বলতে বলতেই পাশের দেয়ালের তাকে বাতিদানিটা রেখে চওড়া ঘোরানো সিঁড়ি বেয়ে তরতর করে ওপরে উঠতে শুরু করলেন কাউন্ট। কয়েকতলা উঠে লম্বা টানা বারান্দা, নিঝুম নিস্তব্ধ বারান্দায় প্রতিধ্বনিত হচ্ছে আমাদের পায়ের ভারী শব্দ। বারান্দার শেষ প্রান্তে একটা ভারী দরজা ঠেলে খুলে আমাকে ভেতরে ঢুকতে আহ্বান জানালেন কাউন্ট। ঘরের ভেতরে ঢুকেই খুশি হয়ে উঠল মনটা, আলোয় ঝলমল করছে বিশাল কক্ষটা। বিশাল একটা ডাইনিং টেবিল রাখা আছে ঘরের মাঝখানে, ঘরের কোণের বিরাট ফায়ার প্লেসে চলছে গন গনে আগুন। আমি ঢুকতেই সুটকেসটা নামিয়ে রেখে দরজা বন্ধ করে দিলেন কাউন্ট। এগিয়ে গিয়ে ঘরের অন্য পাশের দরজাটা খুললেন। দরজা খুলতেই চোখে পড়ল জানালা শূন্য ছোট্ট একটা আটকানো ঘর, একটিমাত্র মোমবাতি চলছে সে ঘরে। সে ঘরটাও পেরিয়ে গিয়ে অন্য পাশের দরজাটা খুললেন কাউন্ট, তারপর ইঙ্গিতে ডাকলেন আমাকে। তৃতীয় ঘরটায় গিয়ে ঢুকলাম। চমৎকার করে সাজানো ঘরটা, খাট ফায়ারপ্লেস ইত্যাদি বেশ কায়দা করে জায়গা মতো রাখা আছে। নিজে গিয়ে প্রথম ঘরটা থেকে আমার সুটকেসটা বয়ে আনলেন কাউন্ট, সেটা জায়গা মতো রাখতে রাখতে বললেন,
বাথরুমে গিয়ে ভালো মতো হাত মুখ ধুয়ে নিই, চাইলে গোসল সেরে নিতে পারেন, গরম পানি আর যা যা লাগবে সবই আছে। কাজ শেষ করে সোজা ডাইনিং রুমে চলে আসুন, আমি অপেক্ষা করবো সেখানে।
কাউন্টের ব্যবহারের সন্দেহ ও আশঙ্কার আর লেশ মাত্র থাকলো না আমার মনে। মনটা স্বাভাবিক হয়ে আসতে চেগিয়ে উঠল খিদে। তাড়াতাড়ি কাপড় বদলে হাত মুখ ধুয়ে ডাইনিং রুমে গিয়ে ঢুকলাম। ফায়ার প্লেসের একপাশে পাথরের দেয়ালের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন কাউন্ট। আমাকে ঘরে ঢুকতে দেখেই রাশি রাশি খাবার সাজানো ডাইনিং টেবিলের দিকে ইঙ্গিত করে বললেন,
নিশ্চয়ই খিদে পেয়েছে খুব, আপনি আসার আগে খেয়ে নিয়েছি আমি, সুতরাং অযথা দেরি না করে বসে পড়ুন।
খাবার টেবিলে বসে পড়ে প্রথমে মিস্টার হকিন্স এর কাছ থেকে নিয়ে আসা চিঠিটা পকেট থেকে বের করে কাউন্টের দিকে বাড়িয়ে ধরলাম আমি। চিঠিটা আমার হাত থেকে নিয়ে খুলে পড়তে শুরু করলেন কাউন্ট। পড়া শেষ হতেই নিঃশব্দ হাসিতে ভরে গেল কাউন্টের মুখ। চিঠিটা পড়ে দেখার জন্য আমার দিকে এগিয়ে এলেন তিনি। চিঠির শেষের খানিকটা পড়ে আমার মনটাও অত্যন্ত খুশি হয়ে উঠল। হকিন্স লিখেছেন, হঠাৎ বাতে আক্রান্ত হয়ে পড়ায় আমি নিজে আপনার সাহায্যে হাজির হতে পারলাম না বলে দুঃখিত, কিন্তু যাকে পাঠাচ্ছি তাকেও নির্দ্বিধায় আমার আসনে স্থান দিতে পারেন, আমার কাজের জন্য ওর মতো যোগ্য লোক আর খুঁজে পাইনি আমি। আপনার প্রাসাদে থাকাকালীন আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করার নির্দেশ দিয়ে দিয়েছি ওকে, অতএব কাজ উদ্ধারের ব্যাপারে যেভাবে খুশি ব্যবহার করতে পারেন। আমার পড়া শেষ হতেই এগিয়ে এসে প্লেটের ঢাকনা তুলে দিয়ে আমাকে খেতে তাড়া লাগলেন কাউন্ট। চমৎকার রান্না করা মুরগির রোস্ট, স্যালাদ, পনির আর এক বোতল পুরনো টোকায় মদ দিয়ে খাওয়া সেরে নিলাম। খাওয়ার পর আমার সাথে গল্প করতে বসলেন কাউন্ট। কাউন্টের অনুরোধে চেয়ারটা ফায়ার প্লেসের সামনে টেনে এনে তার মুখোমুখি বসলাম আমি। পকেট থেকে চুরুটের বাক্স বের করে আমার দিকে বাড়িয়ে ধরলেন কাউন্ট। আমি একটা টেনে নিতেই বাক্সটা বন্ধ করে পুরো বাক্সটাই আমাকে দিয়ে দিলেন তিনি। আমি সপ্রশ্ন দৃষ্টিতে চাইতেই মৃদু হেসে জানালেন, ধূমপানে অভ্যস্ত নন কাউন্ট, তার মেহমানদারিতে সত্যি মুগ্ধ হয়ে গেলাম আমি। অতিথির আদর আপ্যায়নে কোন দিকেই ত্রুটি রাখেননি তিনি। চুরুরে টান দিতে দিতে কাউন্টের চেহারা ভালো করে খুঁটিয়ে দেখতে লাগলাম আমি। সম্ভ্রান্ত চেহারা দেখলেই বোঝা যায় কাউন্ট হবার সম্পূর্ণ যোগ্যতা আছে লোকের। ভরাট মুখে রাজ্যের গাম্ভীর্য, বলিষ্ঠ চিবুক, ইগলের ঠোঁটের মতো পাকানো নাক, চওড়া ঢালু কপাল যেন পাথর কুঁতে বের করে আনা হয়েছে, আশ্চর্য ঘন কালো ভুরু আর মাথায় ঝাঁকড়া চুল, চুল আর ভুরু ঘন কালো অথচ গোঁফ সম্পূর্ণ সাদা, ভারী অদ্ভুত ব্যাপার তো। টুকটুকে লাল ঠোঁটের প্রান্ত ঠেলে একটু সামনের দিকে বেরিয়ে এসেছে ঝকঝকে সাদা তীক্ষ্ণ দাঁত, এটাও কেমন যেন ব্যাখ্যাপ্পা লাগলো আমার কাছে। পাতলা কানের আগা দুটো ছুচালু হয়ে উঠে গেছে। সমিলে আমার মনে হল এ পৃথিবীর মানুষ নন কাউন্ট, এখানে বাস করা যেন তার সাজে না। কথাটা কেন মনে হল বুঝতে পারলাম না। হাঁটুর ওপর রাখা কাউন্টের হাতের বেটে রুক্ষ আঙুলগুলোর দীর্ঘ নখগুলো দুপাশ থেকে তীক্ষ্ণ করে কাটা। হঠাৎ তার হাতের তালু দুটো উল্টাতেই একটা জিনিস দেখে চমকে উঠলাম, দু হাতের তালুতেই কয়েক গোছা করে চুল, ভারী অদ্ভুত। কথা বলার জন্য আমার দিকে একটু ঝুঁকে বসতেই ওর দিক থেকে মুখ সরিয়ে নিলাম আমি। নিঃশ্বাসে ওর পটকা পচা গন্ধ, কোন মানুষের নিঃশ্বাসে অমন পচা গন্ধ থাকতে পারে ভাবিনি কখনো। আমার মুখ বাঁকানো দেখে মুচকি হাসলেন কাউন্ট। হাসার সময় স্পষ্ট দেখা গেল দুপাশে ঠেলে বেরিয়ে আসা দাঁত হঠাৎ চারদিকে নিশ্চিত নিস্তব্ধতাকে খান খান করে দিয়ে উপত্যকার দিক থেকে ভেসে এলো হাজারো নেকড়ের চাপা হিংস্র গর্জন। নিজের অজান্তে শিউরে উঠে জানলার দিকে চাইতে দেখলাম বাইরে শেষ হয়ে আসছে না। ইতিমধ্যে ফিকে হতে শুরু করেছে নিকশ কালো অন্ধকার। নেকড়ের গর্জন শুনে চাপা উত্তেজনায় জল জল করে উঠল কাউন্টের দু চোখ। আবেগ জড়িত গলায় বললেন তিনি,
শুনছেন কেমন সুন্দর গান গাইছে ওরা, গাইবি তো, আসলে ওরা যে আধারের সন্তান।
তার কথায় আমার চোখে মুখে বিস্ময়ের ভাব ফুটে উঠতেই মৃদু হেসে বললেন,
আসলে সবাই সবকিছু বোঝে না, তাছাড়া প্রায় সবুজ মানুষ কিসের শিকারীর আনন্দ তা আপনাদের পক্ষে বোঝা অসম্ভব। ভোর হয়ে আসছে, ভুলে গেছিলাম আপনি তো অনেক টায়ার্ড, যান আর দেরি না করে শুয়ে পড়ুন, একটা বিশেষ কাজে বাইরে যেতে হচ্ছে আমাকে, সাঁচের আগে দেখা পাবেন না আমার।
নিজেই এগিয়ে গিয়ে আমার শোবার ঘরের দরজা মেলে ধরলেন কাউন্ট। আমি ঘরে ঢুকতেই দরজাটা ভেজিয়ে দিলেন তিনি। হঠাৎ নিঃসীম একাকিত্বে পেয়ে বসলো আমাকে, অকারণেই ছমছম করে উঠল গা। মন বলছে ভয়ঙ্কর কোন ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছি আমি।
Bram Stoker's Dracula Episode 2 এখন শুনবেন গল্পটির দ্বিতীয় অংশ।
নিজেই এগিয়ে গিয়ে আমার শোবার ঘরের দরজা মেলে ধরলেন কাউন্ট। আমি ঘরে ঢুকতেই দরজাটা ভেজিয়ে দিলেন তিনি। হঠাৎ নিঃসীম একাকিত্বে পেয়ে বসলো আমাকে, অকারণেই ছমছম করে উঠল গা। মন বলছে ভয়ঙ্কর কোন ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছি আমি। 7 মে, জানালার দিকে চাইতেই দেখলাম অন্ধকার ফিকে হতে শুরু করেছে। ব্যাপার কি, একদিনে দুবার ভোর হতে পারে না, হঠাৎ বুঝতে পারলাম ব্যাপারটা। এক কাক ভোরে ঘুমিয়ে আরেক কাক ভোরে জেগে উঠেছি আমি। মাঝখানে পার হয়ে গেছে পুরো একটা দিন আর রাত। বিছানা ছেড়ে উঠে বাথরুমে গিয়ে ঢুকলাম। কাপড় জামা পাল্টে নিয়ে ডাইনিং রুমে এসে ঢুকতেই টেবিলে সাজানো নাস্তার দিকে চোখ পড়ল। এক পাশে ঢাকা দেয়া কফির পাত্র। এগিয়ে গিয়ে ঢাকনা খুলতেই বাষ্প বেরিয়ে এলো কফির পাত্র থেকে। বোধহয় মিনিট খানেক হয়নি পাত্রটা রেখে গেছে কেউ। টেবিলে রাখা বাতি ডানিতে মোমবাতি জ্বলছে। তার এক পাশে পেপার ওয়েট দিয়ে চেপে রাখা এক টুকরো কাগজের দিকে চোখ পড়ল। তাতে কি যেন লেখা, এগিয়ে গিয়ে কাগজটা তুলে নিয়ে পড়লাম।
জরুরি কাজে বাইরে যেতে হচ্ছে আমাকে, আপনাকে একা একা নাস্তা সারতে হচ্ছে বলে দুঃখিত ড্রাকুলা।
একা একাই নাস্তা সেরে নিলাম। একটা ব্যাপার বড় আশ্চর্য লাগল, এত বড় বাড়িটা এত নিঝুম কেন, চাকর বাকর বা অন্য কোনো লোকজন নেই নাকি, চাকরদের টাকার জন্য ঘন্টি টন্টি জাতীয় কিছু পাওয়া যায় কিনা খুঁজতে শুরু করলাম, কিন্তু সেরকম কিছুই চোখে পড়ল না। খুঁজতে খুঁজতে বাড়িটার অফুরন্ত প্রাচুর্য চোখে পড়ল। টেবিলে রাখা প্রত্যেকটা বাসন পেয়ালা খাঁটি সোনার তৈরি, এত সুন্দর কারুকাজ করা তৈজসপত্র আজকের দিনে দুর্লভ। আমার বেডরুমের দরজা জানালার পর্দা আর সোফার কাভারগুলো অপূর্ব সুন্দর আর দুর্লভ মখমলের তৈরি, দেখেই বোঝা যায় কয়েক শতাব্দী আগে তৈরি হয়েছে এসব, অথচ এখনো কি আশ্চর্য সুন্দর আর ছলমলে। ঘরের কোথাও আয়না জাতীয় কিছু চোখে পড়ল না, এটাও আশ্চর্য। এত বড় বাড়ি আর প্রাচুর্যের মধ্যে চাকর বাকর না থাকার মতোই কাঁচ না থাকাও কেমন যেন বেমানান। এখনো ভালো করে ভোরের আলো ফোটেনি, এ সময় বাইরে বেরোনো যাবে না, আর কাউন্টের বিনা অনুমতিতে বাইরে বেরোনো উচিত হবে না। পড়ার মতো বইটুই পাওয়া যায় কিনা খুঁজতে শুরু করলাম। ছোট্ট আটকানো ঘরের তৃতীয় দরজা ঠেলা দিতেই খুলে গেল। দরজার ওপাশে বেশ বড় একটা ঘর, হ্যাঁ পড়ার ঘরই। দেয়াল জড়া বুককেসগুলো চামড়ায় বাঁধানো অজস্র বইয়ে ঠাসা, প্রায় সব বিষয়ের ওপরই বই আছে সেখানে, অধিকাংশই ইংরেজি, আর আছে আইনের বই। বইগুলো দেখে খুশি হয়ে উঠল মনটা, ডুবে গেলাম বইগুলোর মধ্যে। বাড়ছে বেলা, গভীর মনোযোগের সাথে বইগুলো দেখছি, এমন সময় দরজা ঠেলে ঘরে এসে ঢুকলেন কাউন্ট। বইয়ের প্রতি আমার আগ্রহ দেখে বললেন,
চমৎকার মিস্টার হারকার, আপনিও দেখছি আমার মতোই বইয়ের পোকা। একটা জিনিস খেয়াল করেছেন, বইগুলোর বেশিরভাগই ইংরেজি। আসলে ইংরেজি আর ইংরেজদের আমার দারুণ ভালো লাগে। আমার জীবনের একটা বড় ইচ্ছে লন্ডনে বাড়ি করে স্থায়ীভাবে সেখানে বসবাস করব, তাই ইংরেজিটা মোটামুটি ভালোই আয়ত্ত করে নিয়েছি।
মোটামুটি বলছেন কি কাউন্ট, আপনি তো ইংরেজির মতোই ভালো ইংরেজি বলেন।
পালিয়ে বলছেন আপনি, তবে হ্যাঁ, গ্রামারটা ঠিক ভালো মতো আয়ত্ত করেছি, আর কাজ চালানো যায়, আমার কিছু শব্দও জানা আছে।
খামোখা বিনয় দেখাচ্ছেন কাউন্ট, আমার মতো যে কেউ বলবে চমৎকার ইংরেজি জানেন আপনি।
তবু আপনার কাছে ভাষাটা আর একটু ঝালিয়ে নিতে চাই।
অবশ্যই অবশ্যই, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, তবে শেখার বাকি নেই খুব একটা। আচ্ছা কাউন্ট, আপনার প্রাসাদের ঘরগুলো দেখতে কোনো অসুবিধা আছে কি?
অসুবিধে কি যে অসুবিধে, প্রাসাদের ভেতরে যেখানে খুশি আপনার ইচ্ছে মতো যেতে পারে, তবে একটা কথা, তালা দেওয়া ঘরগুলোতে ভুলেও ঢোকার চেষ্টা করবেন না। কারণটা ঠিক বোঝাতে পারবো না আপনাকে, তবে এটুকু বলছি, অহেতুক কৌতূহল প্রকাশ করবেন না।
হ্যাঁ, তা আপনি যা বলেন।
আমার কথা অবাক হবেন না, ট্রান্সিলভেনিয়ায় যখন এসেছেন নতুন অনেক কিছুই দেখতে পাবেন, জানতে পারবেন। অবশ্যই ইতিমধ্যে অদ্ভুত অনেক কিছু নিশ্চয়ই দেখে ফেলেছেন আপনি।
আরো আশ্চর্য হলাম, ইতিমধ্যে কিছু দেখেছি তা কাউন্ট জানলেন কি করে? একটানা বকবক করে চললেন কাউন্ট। প্রাসাদ দুর্গ এবং আশেপাশের এলাকা সম্পর্কে তাকে কিছু প্রশ্ন করলাম, অনেক প্রশ্নের জবাবই কৌশলে এড়িয়ে গেলেন তিনি। দ্বিধায় ভুগতে ভুগতে একসময় জিজ্ঞেসই করে ফেললাম, একটা কথা কিছুতেই মন থেকে তাড়াতে পারছি না কাউন্ট, সেদিন রাতে ঘোড়ার গাড়িতে করে আসার সময় একটা অদ্ভুত নীল আলো চোখে পড়েছিল আমার, এ সম্পর্কে আপনার কিছু জানা আছে কি?
আছে। এখানকার লোকদের ধারণা, বছরের বিশেষ একটা দিন মাঝরাতের পর সমস্ত প্রেতাত্মারা জেগে ওঠে, ধনরত্নের পাহারাদার প্রেতাত্মারা যেখানে থাকে সেখানে চলতে শুরু করে ওই অদ্ভুত নীল আলো, ওদের গা থেকে বেরোয় আলোর ছটা।
আশ্চর্য!
হ্যাঁ, তাই। গতকালই গেছে বিশেষ দিনটা, যেসব এলাকা পার হয়ে এসেছেন আপনি সেসব এলাকার মাটির নিচে প্রাচীন ধন ভাণ্ডার চাপাপড়ে থাকা খুবই স্বাভাবিক। যুদ্ধের আগে ট্রান্সিলভেনিয়ার সমস্ত ধনী ব্যক্তিরা ওই এলাকার পাশেই বসবাস করত।
ওই নীল আলো সম্পর্কে এখানকার লোকেরা জানে বোধ হয়, দেখেও। তাহলে গুপ্তধন এতদিনে অনাবিষ্কৃত থাকলো কি করে?
আগেই বলেছি, নীল চালও দেখা যায় শুধু বছরের বিশেষ একটা রাতে। ওই রাতে তার চাই শক্ত করে কি নেটে ঘরে বসে ইষ্ট নাম জপ করতে থাকে এলাকার ভীতু কেউ মানুষের দল, বলেও ঘরের বাইরে পা বাড়াতে সাহস করে না কেউ। আর যদি ঘরের ফাঁক পোকর দিয়ে কেউ দেখেও ফেলে ওই আলো, তাহলে চোখের ভুল বলে ভুলে যেতে চেষ্টা করে। আসলে আলো দেখা যাওয়া জায়গার ত্রিসীমানায় দিনের বেলা তো ঘেঁষতে চায় না কেউ।
বুঝলাম।
যে জন্য আপনার এখানে আসা সে সম্পর্কে তো এখনো কিছু জানা হল না। আমার কেনার জন্য যে বাড়িটা সেটা সম্পর্কে কিছু বলুন।
হ্যাঁ, তা তো বটেই, আপনি একটু বসুন, আমি আসছি, বলে সোজা নিজের ঘরে চলে এলাম। সুটকেস থেকে প্রয়োজনীয় কাগজপত্র বের করে নিয়ে আবার পড়ার ঘরে এসে ঢুকলাম। ছোট্ট টেবিলটার সামনের সোফায় গা এলিয়ে দিয়ে এখন ব্রাডসের গাইডের পাতা উল্টাচ্ছেন কাউন্ট। তার পাশে একটা সোফায় বসে পড়ে দলিলের নকল, টাকার হিসেবপত্র সব বুঝিয়ে বললাম। বাড়ির পারিপার্শ্বিক পরিবেশ এবং প্রতিবেশীদের সম্পর্কে আমাকে খুঁটিয়ে প্রশ্ন করলেন তিনি। মনে হল সব শুনে সন্তুষ্ট হয়েছেন কাউন্ট। স্পষ্টই বোঝা গেল চার ধারে উঁচু পাথরের দেয়াল দিয়ে ঘেরা 20 একর জমির ওপর গাছপালায় ছাওয়া আর গির্জাওয়ালা বহু পুরনো লন্ডনের এই নির্জন বাড়িটা কিনতে পেরে খুশি হয়েছেন তিনি। কাউন্টের কথায় মনে হল নির্জনতা আর ছায়া ছায়া অন্ধকারে একা বসে বসে ভাবতে ভালো লাগে ওর। কারণটা কি, সাংঘাতিক কোনো মানসিক আঘাত পেয়েছেন জীবনে? কাউন্টকে দেখার পর থেকে ওর কথা বলার ধরন ধারণ মোটেই ভালো লাগছে না আমার। আর ওকে হাসতে দেখলেই চমকে উঠি, কেমন যেন ভয়ঙ্কর মনে হয় হাসিটা। বুঝতে পারছি না কিসের সাথে এর তুলনা করা চলে। কি মনে হতেই হঠাৎ ঘর ছেড়ে বেরিয়ে গেলেন কাউন্ট। যাবার আগে পেছন থেকে টেনে দরজা বন্ধ করে দিয়ে গেলেন। সেদিকে একবার চেয়ে আবার বইগুলোর দিকে মনোনিবেশ করলাম আমি। একটা পাতলা কিন্তু বড় আকারের বইয়ের দিকে হঠাৎ চোখ পড়ল আমার। দেখে মনে হলো গত কিছুদিন ধরে বইটা বড় বেশি ব্যবহার করা হয়েছে। তাক থেকে টেনে নিলাম বইটা। একটা ওয়ার্ল্ড ম্যাপ। বইয়ের এক জায়গায় পাখির পালক গুঁজে চিহ্নিত করে রাখা হয়েছে। পালক গুঁজা পাতাটা খুলে দেখলাম সেটা ইংল্যান্ডের মানচিত্র। মানচিত্রের গায়ে কয়েকটা জায়গায় লাল নীল পেন্সিল দিয়ে চিহ্নিত করা হয়েছে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম জায়গাগুলো লন্ডনের পূর্ব দিকে, যেখানে ওর নতুন বাড়িটা কেনার কথাবার্তা চলছে তার কাছাকাছি একটা জায়গা চিহ্নিত করা। দ্বিতীয়টা এক্সিটার এবং তৃতীয়টা ইয়র্কশায়ারের উপকূলের হুইপি এলাকার কাছাকাছি কোন এক জায়গায়। কয়েক ঘন্টা পর আবার ফিরে এলেন কাউন্ট। বললেন,
সেরেছে, সারা রাত এভাবেই কাটাবেন নাকি? কখন রাত হয়ে গেছে খেয়াল নেই বুঝি? খেতে যেতে হবে না, আসুন জলদি খেয়ে নিন।
কাউন্টকে অনুসরণ করে ডাইনিং রুমে এসে ঢুকলাম। হাত ধরে ডাইনিং টেবিলের সামনে একটা চেয়ারে আমাকে বসিয়ে দিয়ে বিনীত ভঙ্গিতে বললেন,
আজ একাই খেতে হচ্ছে আপনাকে, আমি বাইরে থেকে খেয়ে এসেছি।
আমার খাওয়া শেষ হলে গত রাতের মতো একটানা বকবক করে চললেন কাউন্ট। সময় সম্পর্কে আমাদের কারোরই কোনো খেয়াল থাকলো না। হঠাৎ হিমেল হাওয়ায় ভর করে দূরের কোথাও থেকে ভেসে এলো মোরগের ডাক। ভোর হয়ে আসছে তার জানান দিচ্ছে ওরা। রীতিমতো চমকে উঠলেন কাউন্ট। লাফ দিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন,
ছিছি, ভুল হয়ে গেছে, সারাটা রাত আপনাকে আটকে রাখা আমার সত্যি অন্যায় হয়েছে। আসলে ইংল্যান্ডের কথা এসে পাড়ায় এমনটা ঘটলো। ইংলিশ সম্পর্কে আমার কথা বলতে দারুণ ভালো লাগে, যান আর দেরি না করে শুয়ে পড়ুন গে।
বলেই দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে গেলেন কাউন্ট। নিজের ঘরে ফিরে এলাম। জানালার ভারী পর্দাটা সরিয়ে ফেলতেই খোলা আকাশের দিকে চোখ পড়ল। দ্রুত রং বদলাচ্ছে রাতের আকাশ। ইতিমধ্যেই আধার কেটে গিয়ে ধূসর হতে শুরু করেছে চারদিক। সারাটা রাত কেটে গেল অথচ এখনো ঘুমের লেশ মাত্র নেই আমার চোখে। তাই আবার পর্দাটা টেনে দিয়ে এসে লিখতে বসলাম। আত্মে কাউন্টের প্রাসাদ দুর্গের কিছু কিছু জিনিস অত্যন্ত রহস্যময় বলে মনে হচ্ছে আমার। প্রাসাদে পৌঁছে কাউন্টের সৌজন্যতায় প্রথমে মনে হয়েছিল এখানে আমি নিরাপদ, কিন্তু এখন মনে হচ্ছে তা নয়। সারাটা প্রাসাদে একমাত্র কাউন্ট ছাড়া এ পর্যন্ত অন্য কোনো মানুষের ছায়াও চোখে পড়েনি আমার। কাউন্টের ব্যবহারও কেমন যেন অদ্ভুত। দিনের বেলায় ভুলেও তার দেখা পাওয়া যায় না। কোথায় যান, কি করেন বুঝতে পারছি না। অদ্ভুত একটা ঘটনা ঘটেছে আজ। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা ঘুমিয়ে কাটিয়েছি। সন্ধ্যার পর ঘুম থেকে উঠে সঙ্গে করে আনা ছোট আয়নাটা আর দাড়ি কামাবার সরঞ্জাম বের করে নিয়ে জানালার সামনে বসে দাড়ি কামাবার জোগাড় করছি। সবে কামাতে শুরু করেছি এমন সময় কাঁধের ওপর কারো হাতের কঠিন চাপ অনুভব করলাম। ঘুরে তাকাতে যাব এমন সময় কানের কাছে বেজে উঠল কাউন্টের ভারী গলার আওয়াজ।
গুড ইভিনিং মিস্টার হারকার।
ঠিক আমার পেছনে দাঁড়িয়ে আছেন কাউন্ট, অথচ আয়নায় তার প্রতিবিম্ব দেখতে পাচ্ছি না আমি। ঘরে ঢোকার সময় তার পায়ের শব্দও আমার কানে যায়নি। ব্যাপারটা কি করে সম্ভব? আয়নায় কাউকে দেখতে না পেয়ে ফিরে চাইলাম যা ভেবেছিলাম। আমার পেছনেই দাঁড়িয়ে আছেন কাউন্ট। সারাটা ঘর এবং ঘরের সমস্ত জিনিসপত্রের প্রতিবিম্ব পড়ছে আয়নায়, অথচ আমার পেছনে দাঁড়ানো কাউন্টকে দেখা যাচ্ছে না কেন? এমন অদ্ভুত কথা তো শুনিনি কখনো। একটা প্রচন্ড অস্বস্তি বোধ করতে লাগলাম। বুঝতে পারলাম না অস্বস্তিটা কিসের, কিন্তু খেয়াল করেছি কাউন্ট যখনই আমার খুব কাছাকাছি আসেন তখনই এমন বোধ করতে থাকি আমি। হঠাৎ এমন একটা কাণ্ড করলেন কাউন্ট যে বিস্ময়ে হতবাক হয়ে গেলাম আমি। কাউন্ট আমার কাঁধে হাত রাখার পর চমকে উঠে হাত ফসকে গিয়ে কালের খানিকটা জায়গা কেটে গেল আমার। সেখান থেকে বেরিয়ে গাল বেয়ে নিজের দিকে নেমে আসছে রক্ত, বের পাচ্ছি। খুঁটা হাত থেকে নামিয়ে রেখে সেটা মুছতে যাব এমন সময় কাউন্টের চোখের দিকে চোখ পড়ল আমার। নিজের অজান্তে শিউরে উঠলাম। অস্বাভাবিক ভাবে চলছে কাউন্টার দুটো চোখ। কয়েক মুহূর্ত একভাবে রক্তের দিকে চেয়ে থেকে আচমক আমার গলাটা চেপে ধরলেন কাউন্ট। মুখটা নিয়ে এলেন চিবুকের খুব কাছে, যেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে সেখানে। কি করতব, বিমুরের মতো আমি লাফ দিয়ে পিছিয়ে এলাম। গলা থেকে কাউন্টের হাতটা সরে গিয়ে আমার বুকের ওপর ছোলানো পুষ্টায় খসা লাগল। এক লাফে তিন হাত পিছিয়ে গেলেন কাউন্ট। চোখের পলকে আবার স্বাভাবিক হয়ে এল অবস্থা। মৃদু হেসে সাফাই গাইবার সুরে বললেন,
দেখুন গালে কতটা কেটে ফেলেছেন, এত অন্য মানুষকে বলে কি চলে।
বলি দাড়ি কামাবার ছোট আয়নাটা তুলে নিলেন তিনি।
এসব আশেপাশে জিনিস রাখার কোনো মানে হয়, ফেলে যান ওটা।
বলে আমার অপেক্ষা না করে নিজেই খোলা জানালা দিয়ে বাইরের অন্ধকারে ছুঁড়ে ফেলে দিলেন ওটা। এরপর আর একটা কথাও না বলে দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে গেলেন তিনি। মনে মনে দারুণ রেগে গেলাম কাউন্টারের উপর, আয়না ছাড়া দাড়ি কামাবো কি করে। শেষ পর্যন্ত পিতলের তৈরি ছকছকে খুরের বাক্সের পিঠেই কোনো মতে মুখ রেখে দাড়ি কামানোটা সারলাম। দাড়ি কামিয়ে বাথরুম সেরে কাপড় পাল্টে নিয়ে ডাইনিং রুমে এসে ঢুকলাম। টেবিলে যথারীতি খাবার সাজানো রয়েছে, কিন্তু কাউন্ট নেই। অতএব একাই খাওয়া সেরে নিলাম। এখানে আসা অবধি কাউনকে কিছু খেতে দেখিনি। খাওয়ার পর একা একা জায়গায় ঠায় বসে না থেকে বাতিদানি সহ মোমবাতি নিয়ে প্রাসাদটা একটু ঘুরে দেখতে চললাম। সিঁড়ি পেয়ে অল্পক্ষণেই দক্ষিণ মুখো একটা ঘরে এসে পৌঁছলাম। এই ঘরের জানালার কাছে দাঁড়ালে বাইরের প্রকৃতির অপূর্ব সব দৃশ্য চোখে পড়ে। ওদিকে চাঁদ উঠেছে, জানালার কাছে চাঁদের আলোয় দাঁড়িয়ে বাইরের সেই দৃশ্য দেখতে লাগলাম। প্রায় খাড়া একটা পাহাড় চূড়ায় দাঁড়িয়ে আছে কাউন্টের প্রাসাদ দুর্গ। এই জানালা থেকে কোনো কিছু ফেললে কোনো জায়গায় ঠোকা না খেয়ে পড়বে গিয়ে হাজার ফুট নিচে পাথরের উপত্যকায়। তারপর থেকে যদ্দূর চোখ যায় বন আর বন। চাঁদের আলোয় এই বনকে মনে হল ঢেউ খেলানো উত্তাল সাগর। আসলে অত ওপর আর দূর থেকে ছোট বড় গাছের মাথাগুলোকে ওরকম দেখাচ্ছে। ওই অদ্ভুত ধূসর গাছের সাগরের বুক চিরে মাঝে মাঝে দেখা যাচ্ছে টকচকে রূপলি ফিতে। ওগুলো পাহাড়ি নদী, চাঁদের আলোয় ওদের সৌন্দর্য বেড়ে গেছে শতগুণ। সে সৌন্দর্য ভাষায় বর্ণনা করা যায় না। বেশ কিছুক্ষণ সে দৃশ্য দেখে জানালার কাছ থেকে সরে এসে অন্যান্য কক্ষগুলো ঘুরে দেখতে লাগলাম। প্রাসাদ দুর্গের ভেতরে অজস্র ঘর আর তার দরজা, প্রায় সবকটা ঘরের দরজাতেই তালা মারা। জানালাগুলো তো গলা নেই, কিন্তু এমন জায়গায় যে তা গলে বাইরে বেরিয়ে নিচে নামা যাবে না, আর অত ওপর থেকে নিচে নামাটাও সম্পূর্ণ অসম্ভব। হঠাৎ করে বুঝতে পারলাম লোকালয় থেকে বহু দূরে নির্জন এক রহস্যময় প্রাসাদ দুর্গে আসলে বন্দী করে রাখা হয়েছে আমাকে। মিনা, সত্যি বলতে কি ভয় পেয়েছি আমি। টের পাচ্ছি ভয়ঙ্কর কিছু একটা ঘটতে যাচ্ছে আমাকে ঘিরে।
শুনলেন ভূতিকা,
Bram Stoker's Dracula.
Both of them are
glove. Both of them are glove. Both of them are glove. Shun chan, Archie's এবং
ইমানুয়েল
দুজন মিলে স্টুডিওতে বসে বসে শুনলাম ব্রাম স্টোকার ড্রাকুলা। এবং ড্রাকুলার সুন্দর সুন্দর ফেসবুকের কমেন্টগুলো দেখছিলাম, বেশ অনেক রকমের কমেন্ট আছে, অনেক রকমের আলোচনা সমালোচনা আছে, এবং সত্যি এই সমালোচনাগুলো খুবই প্রয়োজন। এবং এই সমালোচনাগুলোই পরবর্তী যে মানে ভালোর তো আসলে কোনো শেষ নেই এবং ভালোর কোনো সীমারেখা নেই, তবে খারাপের সীমারেখা আছে অবশ্যই। তো সে ভালোর দিকে এগিয়ে যাওয়ার পথে এবং ভালোটাকে আরো ভালো করার জন্য অবশ্যই এই কমেন্টগুলো এবং এই সমালোচনাগুলো সবসময় প্রয়োজন। এবং আমি চাই যারা গল্প শুনতে ভালোবাসেন, যারা ফিকশন ভালোবাসেন, যারা গল্প লিখতে ভালোবাসেন, তারা অবশ্যই শুনবেন এবং সেই ঠিক শোনার পরেই সেটা সম্পর্কে আপনার যে অপিনিয়ন, যেটা মূল্যবান অপিনিয়ন যেটাকে বলি, সেটা অবশ্যই দেবেন। তো সবসময় চাই যে আপনাদের কাছ থেকে আপনাদের নিজের লেখা গল্প যাই। এবং আজকে যেহেতু একজন লেখক আমাদের সাথে আছেন, ইমরান নিলয়, সে নিজেও লেখে। আর নিলয়, আমার কাছে মানে একটা প্রশ্ন যেটা আমার মনে হয় আরো অনেকে যারা শোনেন বা যারা লিখতে চান তাদের একটা প্রশ্ন থাকে, যে একটা গল্প, সেটা যদি আমি একটা ভয়ের গল্প লিখতে চাই, আমার মাথায় আসলে কোন জিনিসগুলো রাখা উচিত?
গল্প এটা আসলে একটু পেছন থেকে যদি শুরু করি তাহলে বেটার হয়, যে আমরা মানুষ অনেকদিন থেকে গল্প শুনছে। তো গল্প মেনলি দুটো ব্যাপার সার্ভ করে আপনাকে, একটা হচ্ছে এমন একটা এক্সপিরিয়েন্স যেটা আপনার না, দুই হচ্ছে একটা ব্যাখ্যা খোঁজা যেটা আপনি নর্মালি ব্যাখ্যা করতে পারছেন না, ওটা আপনি একটা ফিকশনের আকারে ব্যাখ্যা করার চেষ্টা, আর একটা হচ্ছে মিউচুয়াল যে শেয়ারিং ব্যাপারটা মানুষের, ওইটা এটা আমাদের গল্প এখন পর্যন্ত সার্ভ করছে, আরো অনেকদিন সার্ভ করবে। তো ভয়ের গল্পের একটা বিরাট সুযোগ আছে, যেহেতু এটা একটা একাকিত্ব বা যে ব্যাপারটা হচ্ছে অব্যাখ্যাত অতিপ্রাকৃত, যেটা নর্মালি আপনি অভিজ্ঞতা প্রতিদিন হচ্ছে না, একদিন হচ্ছে, কিন্তু আপনি কোন লজিক খুঁজে পাচ্ছেন না ওটার। ওগুলিকে কেন্দ্র করে কিন্তু এই যে ভয়ের অনুভূতি বা ভয়ের ফিকশন এগুলো কাজ করে। তো আপনার ভয়ের গল্প হতে হলে প্রথমে যদি একটা ভালো ভয়ের গল্প হতে হয়, ওটাকে একটা ভালো গল্প হতে হবে,
যে কোনো একটা মানে গল্প আপনি সেটা যদি ভয়ের গল্প লিখতে চান, সবার আগে অবশ্যই সেটাকে ভালো গল্প হতে হবে, কাহিনীটা গল্পটা গল্পের ভিতর দিয়ে যে কাহিনীটা আছে সেটা শক্তিশালী হতে হবে, বিশ্বাসযোগ্য হতে হবে।
যে কোনো ভালো ভয়ের গল্প হোক, হাসির গল্প হোক, থ্রিলার গল্প হোক, গল্পটা ভালো হতে হবে। এটার সাথে আপনি যে উপাদানটা মেশাচ্ছেন সেটা ভৌতিক না সেটা রোমাঞ্চক, এটাই জনরাটা ডিফারেন্ট করে। সো ভয়ের গল্পে আপনি উঠে আর কি একটা ভালো ভৌতিক গল্প হতে হবে,
গল্পটা ভালো হতে হবে। এবং আরো একটা ব্যাপার যেটা হয়তো আমাদের সমসাময়িক বা এই সময়ের অনেকেরই লেখার ভিতর দিয়ে বা ভৌতিক গল্প লিখতে গিয়ে একটা বিষয় খুব প্রেডিক্টেবল হয়ে যায়, যে হয়তো একটা মানুষ থাকবে, সেই মানুষটা পরে দেখা যাবে আসলে সেই মানুষটা মারা গেছে, বা এমন একটা ঘরের ভিতরে এমন একটা কিছু হচ্ছে পরবর্তীতে জানা যাবে যে এই ঘরে কেউ একজন আত্মহত্যা করেছিল,
কিছু প্যাটার্নে আমরা
সীমাবদ্ধ হয়ে গেছি। বাট আমাদের বাংলা হরর গল্প বা বাংলাদেশি বিদেশি যে কোনো, যেমন এডগার অ্যালান পোর গল্পে কি মানে এক একটা যে ডাইমেনশন, মানে টোটালি এমন একটা জায়গা থেকে গল্পটা এসে যায় যে কোনো কিছু আগে থেকে প্রেডিক্ট করা যায় না। যেমন আমাদের প্রথম দিকে যে গল্পটা ছিল এডগার অ্যালান পোর, যে গল্পটা ছিল মানে একটা চোখের, একজন বৃদ্ধ লোকের একটা চোখ কে একটা লোক খুব ভয় পায়, তার সবকিছুই তার ভালো লাগে,
সেই
চোখের জন্যই তাকে মেরে ফেলা হয়। তো এরকম এডগার অ্যালান পোর এক একটা গল্প, এখন পর্যন্ত তিনটা বা চারটা গল্প পড়া হয়েছে আমাদের পুঁথিকাতে, প্রত্যেকটা গল্পই আসলে টোটালি ডিফারেন্ট, একটা থেকে আর একটা সম্পূর্ণ ভাবে আলাদা। তো সেটাই যে রক্ত মাংসের কোন ভূত নিয়ে আসতে হবে, বা রক্ত মাংস তো হয় না সম্ভবত, যে কোনো কিছুরই একটা স্ট্রাকচারাল একটা অবয়বী যে দাঁড় করে ফেলতে হবে এমন না।
এখানে প্রতিটা লেখকই নিজের নিজের কাজের ক্ষেত্র, তার একটা ইমাজিনেশন, তার ক্রিয়েটিভিটি দেখানোর একটা জায়গা। আপনি যদি এখন একটা প্যাটার্ন ফলো করেন তাহলে আপনি নতুন কিছু দিতে পারছেন না।
তো আমার কথায় কথায় ফিরে আসবেন কিন্তু আমাদের আনসেনসর স্টোরি অফ দ্য উইক আছে, এবং অবশ্যই রাসেল ভাই আসবেন আমাদের স্টুডিওতে, রাসেল ভাই নেক্সট আওয়ারে কোন একটা সময় চলে আসবেন, এবং তারপর আমাদের আনসেনসর স্টোরি অফ দ্য উইক সবচেয়ে অদ্ভুত সবচেয়ে মজার যে অডিও ক্লিপটা ভূত এফএম পাঠানো হয়, সবচেয়ে মানে কি বলা যায় যে গল্পটা আসলে বিশ্বাস করার মতো না, কিন্তু তারপরে এমন কিছু একটা ব্যাপার থাকে যে হয়তো কখনো কখনো সেই ভূতের গল্পটা মজার গল্প হয়ে যায়, কখনো কখনো মানে শুনে তব্দা খেয়ে থাকতে হয়। এরকম ক্লিপগুলোই আমাদের আনসেন্সর স্টোরি অফ দ্য উইকে আসে, এরকম একটা গল্প আজকে থাকছে, এবং এমন একটা অবিশ্বাস্য ব্যাপার গল্পে ঘটেছে সেটা আসলে আমি পরবর্তীতে গুগল সার্চ করেও এরকম কোন মানে ঘটনা মানে এরকম কোন এক্সাম্পল আর সেকেন্ড খুঁজে পাইনি, আমি জানি না যে এরকম আছে কিনা। তো যাই হোক, কি সেটা সেটা আনসেন্সর স্টোরিটা শুনলে বুঝবেন। এবং সেই সাথে আরো একটা গল্প কিন্তু আছে আজকে ভূত এফএম এ প্রচারিত ঘটনাগুলোর ভিতর থেকে একটা গল্প, যেটা এর আগেও শোনানো হয়েছিল, এরকম একটা গল্প আজকে আবারও আসছে। তো এখন চলে যাচ্ছে একটা গানে, সঞ্জীব চৌধুরীর গাওয়া শাব্দুল গরিবের গান কোন স্টোরির আহ্বান আছে, গান শুনতে শুনতে ফিরে আসছি, সাথে থাকুন। ঘুরিতে সময় রাত 1:06 শুনছেন সবসময় আমরা সবাই আছি, আমিও আছি এই মুহূর্তে সৃষ্টির সাথে, আমি রাসেল আপনাদের সাথে আছি, এবং আশা করছি যে সবাই এতক্ষণ পর্যন্ত এনজয় করছিলেন এবং বাকিটা সময় অনেক এনজয় করবেন।
হ্যাঁ রাসেল ভাই, খুবই ভালো আছি, এবং ড্রাকুলা সিরিজ চলছে, খুব এক্সাইটেড। আগে থেকেই বলেছিলাম যে ড্রাকুলা সিরিজ যখন শুরু করার আগে অনেকবার আপনার সাথে কথা বলেছি যে শুরু করবো কি করবো না, এমনিতেও খুব এক্সাইটেড ছিলাম। শুরু হওয়ার পর আজকে সেকেন্ড এপিসোড ভালো ভালো পুরোটা শেষ হলো, এবং যারা শুনছেন তাদের যদি অনেক ভালো লাগে তবে চেষ্টা সার্থক হবে।
আমার যেটা মনে হয় যে আজকে অনেকেই হয়তো মন খারাপ করে আছেন বাংলাদেশের খেলা দেখার পরে, বাট এখন হরর ক্লাবের সাথে বাকিটা সময় থেকে আপনারা দেখবেন যে অনেক বেশি ভালো লাগবে, সেটা আশা করবো। আমি একটু চট করে মেসেজ পড়ার আগে বা কমেন্ট পড়ার আগে বলে দিই কালকে ভূত এফএম এ কি থাকছে। কালকে ভূত এফএম এ স্পেশাল একটা এপিসোড থাকবে ফর মেনি রিজনস, সেটা আমি পরেই বললাম। কিন্তু ভূত এফএম এ কালকে আহমেদ বাবু থাকবেন, আমাদের বাবু ভাই সবার পছন্দের, এবং সে সাথে আফনান ভাই থাকবেন, দুজন আপনাদের খুব প্রিয় স্টোরি টেলার কালকে থাকবেন,
যারা তাদের ঘটনা নিয়ে আসবেন কালকে ইনশাআল্লাহ।
এছাড়াও আরো দুজন আছেন
যারা আপনাদের সাথে ঘটনা শেয়ার করবেন, সেই সাথে আমাদের কিছু অডিও ক্লিপ আছে বরাবরের মতো এবং আমাদের কিছু ইমেইলও আছে। তবে যদি মেইন অ্যাট্রাকশন বলেন কালকের ভূতাসনের, তাহলে বলবো যে দুজন অতিথি আমাদের আহমেদ বাবু এবং আমাদের আফরান ভাই। তো দিস ইজ অল অ্যাবাউট ভূতাসন। আমার মনে হয় যে কালকে জমজমাট একটা শো হবে। আপনারা সবাই জানেন, নাম দুটো শোনার পরে আপনারা বুঝতে পারছেন যে
হেভি ওয়েট দুজন
স্টোরি টেলার কালকে আসছেন। সো আমার মনে হয় যে কোনো দিকে যাবেন না, কালকে ঠিক ঠিক ভূতাসনে হাজির হয়ে যাবেন। আপনার জন্য অপেক্ষায় থাকবো। আপাতত চলে যাচ্ছি কমেন্ট সেকশনে এবং সেখানে দেখি যে কে কি লিখছেন, কে কি জানতে চাচ্ছেন, সে সম্পর্কে যে সমস্ত প্রশ্ন আপনাদের আছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব।
হ্যাঁ, রসুল ভাই আমাদের সাথে আছে নজরুল ইসলাম প্রান্ত।
ওকে,
ভূত এফএম এবং ভূত এফএম হওয়ার কি করেন? কমেন্টটা পড়া হয় না, একবার করে নিচ্ছি। রাউফিস
হবে আর যে হতে কি করতে হবে, আর যে হতে রেডিও ফুটিতে অ্যাপ্লাই করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে দেখা যাবে।
নাইম খান লিখেছেন যে আই লাইক আওয়ার স্টোরি। আমাদের সাথে আরো আছেন, আরো আছেন রোড লেফট। আচ্ছা, তিনি লিখেছেন জিমিল জিমিল করে সিস্টার নাম কি গানটা, আমরা যেটা শুনলাম সেটা সঞ্জীব চৌধুরীর ভয়েস ছিল, দল ছুটিরা কভার করা শাহ আব্দুল করিমের গান। তাতে লিখেছেন ভাই আজকে লাইট অফ করে একা একা শুনছি, খুব মজা পাচ্ছি, চমৎকার। আসলে ভাই বেশ বৃষ্টি স্নাত একটা
একদম, মানে যে গরমটা কয়েকদিন ধরে ছিল না তার মধ্যে যে হঠাৎ হলো আজকে সারাদিন বৃষ্টি, আজকে সন্ধ্যার
ভোরের দিকে বৃষ্টি,
হ্যাঁ বৃষ্টি হয়েছে এবং এমন বৃষ্টি আছে আমার যেমন ঘুম ভেঙে ছিল আমি শুনতে পারি।
ভেতরে বৃষ্টির শব্দটা আসলে খুব
সেটাই 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 মানে আমাদের অনেকাঙ্ক্ষিত একটা জিনিস সেটা হচ্ছে বৃষ্টি।
আসিফুর রহমান আরো আছেন, ইয়াকুব খান আদনান তিনি শুনছি সিরাজগঞ্জ থেকে, আরো আছেন ইল হাস বিন টমেন জেরি আছেন আমাদের সাথে, ঠিক আছে
আচ্ছা আচ্ছা আচ্ছা
বাপ্পি আছেন আমাদের সাথে, ভাই আজ খুব ভয় লাগছে। আরো আছেন রাইসুল ইসলাম নিহাত, চকবাজার চিফ আছেন, আছেন আরজে ইমরান লিখেছেন আই লাভ ফুট এফ এম ক্লাব নোয়াখালী থেকে শুনছি, লিখেছেন যে আশিল সরকার পিয়ার তিনি লিখেছেন হ্যালো রাসেল ভাই,
হ্যালো
আমি আজ প্রথম শুনছি হরর ক্লাব।
ও আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে দুটোই দুই ধরনের আনন্দ দেবে আপনাদের, আপনাকে অবশ্যই, সেই জন্য আপনাকে কোনোটাই মিস করা আপনার জন্য ঠিক হবে না।
আরো আরো আছেন আদনান আছেন আমাদের সাথে, আদনান আমির রাহি দোয়া চেয়েছেন, কেন চেয়েছেন বুঝলাম,
হ্যাঁ কেন দোয়া চেয়েছেন সেটা জানতে পারলে ভালো হতো। আচ্ছা, যে কারণে আপনি দোয়া চেয়েছেন সেটা জন্য আপনি, আপনার কোনো ঝামেলা থাকলে সেটা যেন ঠিক হয়ে যায় আর কি, যে মানে যে কারণে দোয়া চেয়েছেন সেই দোয়া যেন আল্লাহ কবুল করে নেন সেটাই আশা করব। তো যাই হোক, আমার মনে হয় যে কমেন্ট তো পড়লামই কিছু, সৃষ্টি আমি বরং শুনি যে আজকে বাকি সময়টায় কি কি থাকছে।
রাসেল ভাই আজকে সেই অদ্ভুত একটা স্টোরি যেটা সবসময় থাকে সেন্সর স্টোরি অফ দ্য উইক, অদ্ভুত একটা অডিও ক্লিপ থাকছে আজকে, সেই সাথে আজকে আরো একটা ভূত এফএমে যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো নিয়ে যে বই আকারে গল্প বের করা হয়েছে, গল্প আকারে বই বের করা হয়েছে, সেখান থেকে একটা গল্প আজকে থাকছে।
আচ্ছা,
যেটা এর আগে অনেকেই শুনেছেন লিসেনাররা, আবার নতুন করে শুনবেন, এই হচ্ছে আজকের লাস্ট আওয়ারের মূল আকর্ষণ। সেই সাথে আমাদের আজকে যে
আনসেন্সার্ড
এবং সাথে আজকে আমাদের সাথে যিনি আছেন তার সাথে ছোট ছোট দুই লাইনের দুই একটা হরর স্টোরিজ এর কিছু অংশ আমরা আজকে শুনতে পারি যদি সময় থাকে।
ওকে, ফ্যান্টাস্টিক। তো উইশ ইউ অল দ্য বেস্ট। এখন আমরা যে গানে ফিরে যাব, আমার তো বিদায় নিতে হবে, তো আমি বিদায় নিচ্ছি এবং কথা হবে আপনাদের সাথে আবারও ভূত এফএমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন, মোস্ট ইম্পর্টেন্ট ফুর্তিতে থাকবেন। আর যেতে যেতে কি করতে পারি সৃষ্টি, কোন গানটা প্লে করতে পারি বলো?
হ্যাঁ ভাই, আমি জানি রেইনবো আপনার খুব ফেভারিট ব্যান্ড, তাদের একটা খুব পপুলার গান যেটা টেম্পল অফ দ্য কিং,
টেম্পল অফ দ্য কিং ও আমার খুব পছন্দের গান, আমার একটা ফ্রেন্ড খুব কভার করতো এই গানটা, এখনো মনে পড়ে। তো যাই হোক, অনেক নস্টালজিক হয়ে যায় এই গানটা শুনলেই। এনিওয়েজ, উইশ ইউ অল দ্য বেস্ট সৃষ্টি, আশা করছি যে তোমার বাকি সময়টা অনেক ভালো যাবে। আজকের মতো এখানেই শেষ করছি, থাকছে সৃষ্টি, টাটা।
রেডিও ফুটি 88.8 FM এ শুনছেন ভূত এফএম হরর ক্লাব, সৃষ্টি আছে আপনার সাথে এবং আমার সাথে আছে
ইমরান নিলয়।
তো ইমরান নিলয়, কেমন লাগছে এখন পর্যন্ত ভূত এফএম হরর ক্লাব এবং আড্ডাটা কেমন লাগছে?
চমৎকার।
আচ্ছা, শুধু চমৎকার,
সুন্দর
সুন্দর। আর
চমৎকার সুন্দর,
ভয়াবহ কাব্যিক কোন শব্দ,
চমৎকার সুন্দর।
আচ্ছা আচ্ছা, ভয়াবহ সুন্দর লেগেছে, গল্প হতে পারে, কবিতা হতে পারে, মানে ভয়াবহ সুন্দর শুনতে সবার আগে কোনটার কথা মনে পড়ে?
ভয়াবহ সুন্দর প্রেমিকার চোখ।
বাহ, ওকে, ভয়াবহ সুন্দর প্রেমিকার চোখ, এই ভয়ের সাথে বাস্তব জীবনের কোন অভিজ্ঞতার কোন মিল আছে নাকি বা কোন খোঁজ আছে নাকি? যাক, সেদিকে নাই বাজে। আচ্ছা, তো কবিতার কথা আসলো, হেলাল হাফিজের একটা কবিতা ছিল খুব ছোট, দুই লাইনের একটা কবিতা, নিউটন পমাবশ মানুষ বোঝো না, কবিতার নাম অশ্লীল সভ্যতা। ঠিক এরকম কিন্তু ছোট ছোট দুই লাইনের এক লাইনের গল্পও আছে, এরকম কোন গল্প কি পড়া হয়েছে?
হ্যাঁ, এরকম হেমিংওয়ে সাহেবের একটা গল্প আছে ছয় শব্দের।
আচ্ছা, কি সেটা?
তিনি বন্ধুদের সাথে বাজি লেগে ওই গল্পটা লিখেছেন। গল্পটা হচ্ছে যে একটা বিজ্ঞাপন, বিক্রি হবে বাচ্চার জুতো সম্পূর্ণ অব্যবহৃত। বাইরের দেশে একটা সেল হয় বাসার সামনে, তো ওখানে একটা জাস্ট বিজ্ঞাপন, বিক্রি হবে বাচ্চার জুতো সম্পূর্ণ অব্যবহৃত। এখন এই ছয় শব্দ থেকে আপনি কি চিন্তা করবেন, কোথায় যাবেন, সেটা আপনাকেই খুঁজে নিতে হবে। হতে পারে যে একটা বাচ্চা হওয়ার কথা ছিল, তারা অনেক স্বপ্ন নিয়ে একটা জুতো কিনেছিল, কিন্তু বাচ্চারা মৃত মারা গেছে,
বাচ্চারা ব্যবহার করা
হয়নি,
বা যার জন্য জুতোটা কিনা হয়েছিল
সে আর ব্যবহার করতে পারেনি,
অনেক কিছু হতে পারে। ঠিক এরকম কিন্তু ছোট ছোট দুই শব্দ, মানে দুই লাইনের, তিন লাইনের, চার লাইনের এরকম কিছু হরর স্টোরিও আছে। তো সবচেয়ে বিখ্যাত যেটা সম্ভবত ফ্রেডরিক ব্রাউনের একটা সায়েন্স ফিকশন বলে অনেকে, নক, সেটা হরর স্টোরি হিসেবে অনেক মানে ইন্টারনেটে বহুল প্রচারিত গল্পটা, মানে বাংলা অনুবাদ এরকম যে পৃথিবীর সর্বশেষ জীবিত মানুষটি হঠাৎ শুনতে পেল তার দরজায় কেউ নক করছে। তো এরকম আরো একটা খুব ছোট একটা হরর গল্প, মানে বেশ কিছু গল্প এরকম ঘোরাফেরা করে প্রবাহের যুগ এখন। এবং আর একটা গল্প যে আমি আমার ট্রাঙ্কের ভেতর একটা লাশ পেলাম, অথচ কাল সেখানে দুটি লাশ রেখেছিলাম,
অদ্ভুত
অদ্ভুত। আরো একটা আছে এরকম যে রোজেস আর রেড, ভায়োলেটস আর ব্লু, দের ইজ সামওয়ান রাইট বিহাইন্ড ইউ। ওকে, তো ভয়ের দিকে যাওয়ার আগে আরেকটু, যেহেতু লাস্ট ইয়ার একটু আমরা মাঝে মাঝে একটু মজা করার চেষ্টা করি, বলাই হয় ভূতের সব হওয়ার পর ভূত মোর ফান এন্ড ফিয়ার, ফিয়ারও থাকবে ফানও থাকবে,
শেষ পর্যন্ত এটা একটা
এন্টারটেইনমেন্ট, রাইট? তো অনেকেই লেখেন যে ভয় লাগছে না কিন্তু মজা লাগছে, এবং এইগুলো দেখলে আমার খুব ভালো লাগে। যখন কেউ বলে, শুরুতে বলেছি, যখন কেউ বলে যে ভাই আরো ভয় পেতে চাই, এটা দেখলে আমি ভয় পেয়েছি, তো প্লিজ কেউ এরকম বলবেন না। তো ভালো না লাগলে অবশ্যই সেটা বলবেন, যেমন শফিকুল ইসলাম শাহুন লিখেছেন ভালো লাগছে না, ভালো লাগানোর জন্য কি করা যেতে পারে সেটাও সাজেস্ট করে দেবেন, চেষ্টা করব সেটা করা। তো আমরা প্ল্যানচ্যাট সম্পর্কে তো আমরা কম বেশি জানি, এই প্রশ্নটা প্রায় করি আর কি, প্ল্যানচ্যাটে যেটা বলা হয়েছে, যেটা অনেকে বিশ্বাস করেন যে হয়তো বা মৃত কোনো মানুষের আত্মাকে নামিয়ে আনা যায়,
ভর,
হ্যাঁ, হয়তো কোনো মানুষের উপর ভর করে, তো তার সাথে কথোপকথনের একটা সুযোগ থাকে। তো এরকম তো একটা হয়তো বিশ্বাস প্রচলিত আছে বা এরকম একটা সিস্টেম প্রচলিত আছে যে কোনো কিছু না কেন, তো সেদিকে মানে সেই বিশ্বাসের জায়গায় আমাদের বিন্দু মাত্র আমরা যাচ্ছি না। বাট এমনিতে যদি এরকম কোন একটা কিছু হয় যে গত হওয়া, পৃথিবী থেকে গত হওয়া কোন একটা মানুষ বা তার আত্মা, তার সাথে কথোপকথনের কোন একটা সুযোগ তৈরি হলো, কার সাথে কথা বলতে চাইবেন?
টাফ কোশ্চেন,
খুবই
টাফ কোশ্চেন। মানব জাতি এত বছর ইতিহাসে একজনের সাথে যদি কথা বলতে হয়, আমি বলতে জীবনানন্দের সাথে কথা বলতে একটা চেষ্টা,
জীবনানন্দ দাস,
তবে আমার মনে হয় যে খুব সুবিধা হবে না,
খুব একটা কথা বলবেন না,
কথা বলবো না, আমরা পাশাপাশি হয়তো বসে থাকবো,
মানে মুখোমুখি বসিবার,
আমরা দুজনই একটু ইন্ট্রোভার্ট টাইপের, কে আগে আলাপ শুরু করবে ওটা,
সেটা বেশ কঠিন একটা ব্যাপার হয়ে যাবে। যাই হোক, আপনার যদি যিনি শুনছেন ঠিক এই মুহূর্তে আপনার যদি এরকম কোন ইচ্ছা হয়ে থাকে কোন মানুষের সাথে কথা বলতে চাইবার, যার সাথে কথা বলার নেই, সেটা কিন্তু আমাদেরকে লিখে পাঠাতে পারেন facebook.com/radiofurti এই ঠিকানায়। অনামিকা রায় লিখেছেন, ভূতের প্রেমে পড়েছি আজ, ওকে, এবার নিলেন কোন ভূত। আমাদের সাথে আছেন আবদুল্লাহ বিন হাবিব ওসামা, লিখেছেন ভাই ভয় পাচ্ছি না তো। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে ভূত FM এর একটা ঘটনা যেটা গল্প আকারে বইয়ে বের হয়েছিল, তেমন একটা গল্প এই মুহূর্তে আপনাদের শোনাতে চাচ্ছি। তো গল্পটাতে একটু খুঁজে বের করার সময় দেবেন আমাকে, ছোট্ট একটা গান শুনতে শুনতে সেই গল্পটা আমি প্লে লিস্টে দিয়ে দিচ্ছি, খুবই ছোট একটা গান, 2 মিনিট 44 সেকেন্ড, পিটার পল এন্ড মেরির তাদের ট্রায়ল, তাদের পারফর্ম করা খুবই পপুলার একটা ইংরেজি গান 500 মাইলস। শুনতে আমরা চলে যাবো গল্পের সাথে যাবো।
বাংলাদেশের বন্ধুদের কাছে যখন ওদের ছোটবেলার গল্প শুনি আমার খুব ঈর্ষা হয়। আমার মাতৃভূমির মানুষের শৈশব খুব আনন্দে কাটে, তাই না? আমি শুধু গল্পই শুনেছি, বাস্তবে আর সেটা দেখা হয়নি, কারণ আমি বাংলাদেশি হলেও আমার ছোটবেলা কেটেছি ইটালিতে। আমার শৈশব গেছে ছুটতে ছুটতে ইটালির এক শহর থেকে আরেক শহরে। আমার বাবার কাজের সূত্রে বিভিন্ন জায়গায় পোস্টিং হতো, তখন পুরো পরিবারকে নিয়ে তার ছুটতে হতো নতুন জায়গায়। শেষ পর্যন্ত আমরা এমন এক জায়গায় উঠলাম যেটা বাবার তখনকার অফিস থেকে বেশ কাছেই, কিন্তু সেখানে আবার আরেক বিপদ। বাসাটা খুব সুন্দর ছিমছাম, কিন্তু সমস্যা হলো এলাকা নিয়ে। চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা ছোট্ট একটা এলাকা, পাহাড় দিয়ে অন্যান্য বড় শহরে যাবার যে রাস্তা আছে তার মাঝে একটা ছোট্ট স্টেশনের মতো ধরা যায় এই এলাকাটাকে। আমাদের প্রতিবেশী বলতে তেমন কেউ ছিল না। এলাকার মাঝখান দিয়ে চলে গিয়েছে হাইওয়ে, যার একপাশে একসারি বাসা, অন্য পাশে পরিত্যক্ত একটা হোটেল, একটা পুরনো নির্মাণাধীন বাড়ি যেটার কাজ এখনো শেষ হয়নি। বাড়িটা ওই অবস্থাতেই পড়ে আছে, আর ছিল আপেল বাগান আর গির্জা। গির্জার সাথে লাগোয়া ছিল একটা গোরুস্থান। আমাদের বাড়িটা ছিল গির্জার ঠিক সামনে। যেহেতু দুদিকে পাহাড়, তাই তীরের বেলাতেও আমাদের বাড়িটা বেশ অন্ধকার হয়ে থাকত। সূর্যের আলো পাহাড়ের বিশালতা ভেদ করে ভেতরে আসার সুযোগ পেত না। বাসার একতলায় ছিল বাসার মালিকের ভাই ইউসেফের কষাইয়ের দোকান। আমাদের বাড়িটা ছিল মোটামুটি এলাকার শেষ মাথায়, তাই বাস নিতে হলে আমাদের বাসার সামনের জেব্রা ক্রসিং পার করে ও পাশের ফুটপাতে গিয়ে দাঁড়াতে হতো। যাই হোক, আমি আমাদের এলাকার কাছাকাছি যে বড় শহর ছিল সেখানে ভর্তি হয়ে গেলাম। ওখানে হাই স্কুলের শেষ বর্ষের ছাত্রী হিসেবে ভর্তি হলাম। বাস ছাড়া ওখানে যাবার আর কোনো উপায় নেই, তাই স্বভাবতই আমার প্রতিদিন বাসে করে আসা যাওয়া হতে লাগল। ওখানে থাকতে থাকতে ওখানের সব দৃশ্য আমার চোখে সয়ে গিয়েছিল। প্রথম প্রথম পরিত্যক্ত বাড়ি, পরিত্যক্ত হোটেল, এগুলো দেখলে গা ছমছম করত, কিন্তু একসময় এগুলোকে একদম পাত্তা দেওয়া বন্ধ করে দিলাম। কখনো অস্বাভাবিক কিছু চোখেও পড়েনি। এভাবে আস্তে আস্তে আমার স্কুল জীবন শেষ হয়ে গেল, ভর্তি হলাম কলেজে। যে সময়ের কথা তখন আমার গরমের ছুটি চলছে, বাসায় বসেই কাটে অলস সময়, বই পড়ি নালে টিভি দেখি। এর মধ্যে এমনই একদিন বাসায় বসেছিলাম, তখন হঠাৎ একটা বিকট শব্দ আমার কানে এলো। আমি সাথে সাথে ছুটে জানলায় গিয়ে দাঁড়ালাম। শব্দটা বাইরে থেকে এসেছে। জানলা দিয়ে মাথা বাড়িয়ে দেখি যে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেছে। ইউসেফের যে দোকান, তার পাশে একটা বড় বিলবোর্ড ছিল, সেটা লাগানো ছিল রাস্তার পাশে একটা পাথরের দেয়ালে। একটা গাড়ি এসে ওখানে ভয়াবহ ধাক্কা লাগিয়ে দিয়েছে। গাড়ির ব্রেক বোধহয় ফেল হয়ে গিয়েছিল। মুহূর্তের মধ্যে সাইরেন বাজিয়ে পুলিশ অ্যাম্বুলেন্স সব চলে এলো। ওরা দ্রুত কাজে লেগে গেল। গাড়ির দরজা কেটে ওরা ভেতরে যারা ছিল তাদের বের করে আনল। ওদের দেখার সাথে সাথে আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। গাড়িতে ছিল একজন মহিলা, তার কোলে ছিল একটা বাচ্চা। অ্যাক্সিডেন্টটা এতই মারাত্মক হয়েছে যে বাচ্চাটা সাথে সাথে মাথায় আঘাত পেয়ে মারা গেছে। মহিলার অবস্থাও গুরুতর, তাকে ধরাধরি করে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হল। মহিলা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল, কিন্তু শিশু হারানোর বেদনা সে কখনো ভোলেনি। মহিলা প্রতিদিন খুব ভোরে সূর্য ওঠার আগে ওই দেয়ালের সামনে ফুল রেখে যেত, কয়েকটা মোমবাতি জ্বালিয়ে যেত। আমার গরমের ছুটি তখন শেষ, আবার কলেজে যাতায়াত শুরু করেছি। আমার ক্লাসের কারণে উঠতে হতো খুব সকালে, ফিরতে হতো সন্ধ্যার শেষ দিকে। প্রতিদিন সকালে উঠে দেখতাম বাসার সামনে মোমবাতি চলছে। ওই নিশ্চুপ গা ছমছমের সময়ে মোমবাতিগুলো দেখতে কেমন যেন অপার্থিব লাগত, ভৌতিক মনে হতো। পাশাপাশি আমার খুব খারাপও লাগত ওই বাচ্চাটার জন্য। বেচারা বাচ্চাটা জীবন কি সেটা বোঝার আগেই চলে গেল। ও কি আছে এখনো এখানে? আমাকে কি দেখতে পাচ্ছে? কিছুদিন পর শীত চলে এলো। ওখানকার শীত সিরিয়াস ব্যাপার, দুপুর শেষ হতে হতেই যেন ছপ করে রাত নেমে আসে। সন্ধ্যাটার চেহারা দেখবার সুযোগ পায় না, আর আকাশের গম্ভীর মেঘের কারণে রাতগুলো এত নিকোষ কালো, রাস্তার ল্যাম্পপোস্ট ছিল ঠিকই, কিন্তু এগুলোর কয়েকটা আবার ছিল নষ্ট। বিশেষ করে আপেল বাগানের সামনে যে বাতিটা, সেটা কিছুতেই চলত না। আমাদের বাড়িটা বোধহয় খুব অপয়া একটা জায়গা ছিল, কারণ কিছুদিনের মধ্যে আরেকটা অ্যাক্সিডেন্ট হল, এটাও একদম আমাদের বাসার সামনে। যে জেব্রা ক্রসিংটা আছে সেটা দিয়ে রাস্তা পার করতে গিয়ে এক বৃদ্ধা গাড়ির ধাক্কা লেগে মারা গেলেন। কলেজে ফার্স্ট ইয়ার শেষ করে আমি তখন সেকেন্ড ইয়ারে পা দিয়েছি, আর ঠিক এই সময়টায় আমার সাথে ঘটতে শুরু করল সব ব্যাখ্যাতীত ঘটনা। একদিন কলেজ শেষ করে হেঁটে আসছি, শীত বলে সবকিছু অন্ধকার, আপেল বাগানের সেই নষ্ট লাইটটা পার করে যাচ্ছি, কিন্তু গির্জার আলো দেখতে পাচ্ছি। আমি সে আলোর দিকেই আস্তে আস্তে আগাচ্ছিলাম, আর একটু সামনে গেলেই বাসা। তখনই আমার মনে হল আমার ঘাড়ে কেউ স্পর্শ করেছে। আমি সাথে সাথে সাঁই করে ঘুরে দাঁড়ালাম, না কিছু নেই। কিন্তু আমি স্পষ্ট টের পেয়েছি খুব ঠান্ডা কিছু আমার ঘাড়ের চামড়া স্পর্শ করেছে। সেটা কিভাবে সম্ভব? আমি তো ভারী উইন্টার জ্যাকেট পরে আছি, এটা ভেদ করে কারো আমার ঘাড় ছুঁতে পারার কথা নয়। একটা অদ্ভুত আতঙ্ক আমায় পেয়ে বসল। গত আড়াই বছরে একবারও আমার এরকম লাগেনি। অন্ধকারে পাহাড়ের ছায়া দেখে মনে হচ্ছিল ওগুলো দুটো দানবের শরীর। মনে হচ্ছিল আমি অচেনা কোনো এক জগতে চলে এসেছি, অপরিচিত এক পরিবেশে। আমি দ্রুত পা চালিয়ে বাসা চলে গেলাম। এসে আম্মুকে খুলে বললাম সবকিছু। আম্মু কিন্তু ব্যাপারটা শুনে মোটে উড়িয়ে দিলেন না, বরং বলল যে এখন থেকে সন্ধ্যায় আমি যখন ফিরে আসব তখন মা আমার জন্য বাস স্ট্যান্ডে অপেক্ষা করবে। এই ব্যবস্থাতেই তারপর থেকে চলতে লাগলাম আমরা। ভয়টা আমি ভুলেই যাচ্ছিলাম, কিন্তু তারপর রাতে শুরু হলো ঝামেলা। আমার ঘুমের খুব সমস্যা হতে শুরু করলো। প্রতি রাতে তিনটা চারটার দিকে ঘুম ভেঙে যেত আমার। সাথে সাথে মনে হতো কেউ আমার কানের পাশে খুব আস্তে করে ফু দিচ্ছে। আমি লাফিয়ে বিছানায় উঠে বসতাম। প্রতিবারই আমার একটা অদ্ভুত অনুভূতি হতো। মনে হতো আমি আর আমার ছোট বোন বাদেও ঘরে কেউ একজন আছে। ঘেমে নিয়ে যেতাম আমি, বুকের খাঁচার ভেতর হৃৎপিণ্ড থরাস থরাস করতে থাকত। কয়েক রাতে আমি এমনও ভয় পেয়েছি যে আম্মুকে ঘুম থেকে ডেকে তুলে পুলিশে সুরা পরে আমার মাথায় ফুঁ দিয়ে দিতে। এভাবেই কেটে গেল প্রায় দেড় বছর। এর মধ্যে আমার এক বন্ধু আমাকে ভূতাফেমের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। আমি নিয়মিত ভূতাফেম শুনতে শুরু করলাম। অন্যদের ঘটনাগুলো শুনে কেমন যেন একটা আশ্বস্ত বোধ করতাম। মনে হতো যাক, এসব ব্যাখ্যার অতীত ব্যাপার স্যাপার শুধু আমার সাথেই ঘটে না। থার্ড ইয়ার শেষ করে কলেজ ছেড়ে দিলাম, সপরিবারে ঘুরতে গেলাম বাংলাদেশ। প্ল্যান হচ্ছে এখানে তিন মাস থাকার। আমরা দেশে নামার পর থেকেই মা একজন ভালো কবিরাজ খুঁজতে শুরু করল। শেষ পর্যন্ত এক কবিরাজের কাছ থেকে মা একটা তাবিজ নিয়ে এলো। আমাকে বলল এ তাবিজটা সবসময় পরে থাকতে। আমি মায়ের কথা মেনে নিলাম। সে থেকে তাবিজটা হল আমার সার্বক্ষণিক সঙ্গী। তাবিজ পরা যখন থেকে শুরু করলাম, তারপর থেকে হঠাৎ করেই যেন আমার উপর সব উপদ্রব বন্ধ হয়ে গেল। দুই মাস টানা আমি খুব শান্তিতে কাটালাম। আমার ঘুমেও কেউ বিঘ্ন ঘটাত না, কানের পাশে কেউ ফু দিত না, রাতের ঘরে অন্য কারো অস্তিত্ব অনুভব করতে পারতাম না। কিন্তু ফিরে আসার দু সপ্তাহ আগে হঠাৎ একটা ঘটনা ঘটল। দেশে আমি যে রুমে ঘুমাতাম সেখানে আমার সাথে আমার ছোট বোন আর নানু দুজনই থাকত। ওরা থাকাতে আমার রাতে ভয়টা তেমন একটা লাগত না, ঘুমানোর আগে গল্পও হতো বেশ। সে রাতেও গল্প টল্প করে ক্লান্ত হয়ে তারপর তিনজন ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে আচমকা আমার ঘুম ভেঙে গেল। তখন ঠিক কটা বাজে সেটা বুঝতে পারছিলাম না। এখন তো আর আগের মতো অতটা ভয় লাগে না, তাই বিছানা থেকে উঠে অন্ধকারের মধ্যে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। ঘুম একদম উড়ে গিয়েছিল আমার চোখ থেকে, একটু যেন অস্থির লাগছিল। ঠিক করলাম যে বাথরুমে যেয়ে মুখে একটু পানি দেব। এগুলাম সেদিকে, বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম, তারপর পানি দিয়ে ভালো করে মুখ ধুলাম। তারপর যেই বের হতে যাব দেখলাম দরজার খুলছে না। ভয়ে যেন আমার আত্মা উড়ে গেল। বাথরুমের দরজার হাতলটা ধরে বেশ কয়েকবার মোচড় দিলাম, ছাঁকালাম, কিন্তু কিছুই হল না। হঠাৎ আমার দুই পা আটকে গেল। যতই চেষ্টা করি কিছুতেই পা নাড়াতে পারছিলাম না, যেন অসম্ভব শক্তিশালী কেউ আমার পা দুটো জড়িয়ে ধরে রেখেছে। আতঙ্কে মনে হলো আমি পাগল হয়ে যাব। বারবার আমি নানুকে ডাকতে শুরু করলাম, কিন্তু নানু কোনো সাড়া দিল না। এটাও অসম্ভব ব্যাপার, কারণ নানু বাথরুমের দরজার একটু বাইরেই শুয়ে আছে, কয়েক ফিট হবে না। আমার গলা কেন ওনার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না? মনের সমস্ত শক্তি প্রয়োগ করে পা দুটোকে নাড়াতে পারলাম, সাথে সাথে বাথরুমের দরজার হাতলটাও স্বাভাবিক হয়ে এল। আমি এক টানে দরজা খুলে বেরিয়ে এলাম। বের হবার সাথে সাথে আমার মাথাটা চক্কর দিয়ে উঠল। ঘর জুড়ে ফুলের গন্ধ, গন্ধটা খুব মিষ্টি, যেন জানলার ওপাশে শত শত ফুলের বাগান। কিন্তু এই গন্ধ আসছে কোত্থেকে? আমি যখন বাথরুমে গেলাম তার আগেও কোনো গন্ধ ছিল না। মশা তাড়াবার জন্য আমরা ঘুমানোর আগে কয়েল জ্বালিয়েছিলাম, সে কয়েলের গন্ধ বাদে অন্য কোনো গন্ধ তখন ছিল না। আমি টলমল পায়ে নানুর বিছানার কাছে গিয়ে তাকে ডাকলাম আবার, কিন্তু নানু এখনো সাড়া দিলেন না। নিরুপায় হয়ে আমি বেরিয়ে এলাম ঘর থেকে, আম্মুদের শোবার ঘরের দিকে এগোলাম। আম্মুর বিছানার পাশ পর্যন্ত যেতে আমার খুব কষ্ট হল। মনে হচ্ছিল আমার পায়ের সাথে কেউ পাথর বেঁধে দিয়েছে। প্রতিটা পদক্ষেপে আমার প্রায় নিঃশ্বাস ফুরিয়ে যাচ্ছিল, কিন্তু আমি হাল ছাড়লাম না। আম্মুর বিছানা পর্যন্ত গিয়ে আমি আম্মুকে ডাকলাম। একবার ডাকার সাথে সাথে আম্মু থরমর করে উঠে বসল। আমি আর নিজেকে ধরে রাখতে পারছিলাম না, আম্মুর বিছানায় বসে পড়লাম আমি। তারপর অন্ধকার, শুধুই অন্ধকার। সকালে জ্ঞান ফিরে এলো কুরআন তেলাওয়াতের সুরে, চেতনা ফিরে এলো তখন শরীর নাড়াতে পারছিলাম না, নিজেকে খুব ভারী অবশ লাগছিল। চোখ ফিরিয়ে ঘরের চারপাশে দেখার চেষ্টা করলাম, দেখি যে আম্মু আর নানু দুজনই ফুঁপিয়ে কাঁপছে। আমাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো, কিন্তু ডাক্তাররা কিছুই ধরতে পারল না আমার কি হয়েছে। এর মধ্যে আমি আম্মু আর নানুর কাছে শুনলাম সেদিন আমার কি হয়েছিল। আমি নাকি সেরাতে চেঁচিয়ে গালিগালাজ করছিলাম, মা আর নানুর কোনো কথা শুনছিলাম না। ওদের কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। আমি গালিগালাজ করি না, মা আর নানুর সামনে তো করার প্রশ্নই আসে না। তাহলে সেদিন রাতে আমার হয়েছিল কি? এগুলো কিছুই আমার মনে নেই কেন। আমরা তারপর আর বেশি দিন দেশে ছিলাম না, ফিরে আসি ইতালিতে। এখানে নয় মাস থাকার পর আবার দেশে ফিরতে হলো। আমার বিয়ের কথাবার্তা চলছিল, ঠিক হয়েছিল যে এবার ফিরে গেলে আমার আত্মীয় হবে। সেসব আনুষ্ঠানিকতা শেষ হলে আমরা আবার ইতালিতে ফিরে এলাম। আমার স্বামী আমার সাথে আসতে পারেনি তখন, কারণ ওর কাগজপত্র প্রস্তুত করতে একটু সময় লাগত। ততদিনে আমাদের ইতালির বাড়িটার পাশে আর একটা বাস স্টপ করা হয়েছে। গির্জার পাশে যে কোরস্তানটার কথা বলেছিলাম মনে আছে? সেটার পাশে। বেশি দিন আগের কথা নয়, এই তো 2012 সাল। আরো নির্দিষ্ট করে বলতে গেলে 2012 সালের 23 নভেম্বর। সেদিন আমি বড় শহর থেকে বাস নিয়ে এসে এই নতুন বাস স্টপটায় নামলাম। আমার অভ্যেস মতো নামার পর চেক করছিলাম যে টিকিট ব্যাগ সব নিয়ে নেমেছি কিনা, ব্যাস শুধু এটুকুই মনে আছে আমার। তারপর যখন চোখ খুললাম আশেপাশে চেয়ে দেখি হাসপাতালের ইমার্জেন্সি রুম, বাবা মা আমার অদূরে বসে হাপুস নয়নে কাঁদছে। ডাক্তার আমাকে চোখ খুলতে দেখে চমকে এগিয়ে এল। কয়েকটা ছোটখাটো পরীক্ষা করার পর সে আমাকে জানালো যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। কিন্তু কিভাবে হল সে অ্যাক্সিডেন্ট? আমি নিশ্চিত যে আমি বাস স্টপে ছিলাম, মানে ফুটপাথে ছিলাম, রাস্তা তো পার করছিলাম না, রাস্তার দিকে আমি যাইনি। আমি বিহ্বল হয়ে উঠলাম, কিছু যে বুঝতে পারছিলাম না এই দুর্ঘটনার শিকার আমি কিভাবে হলাম। ইউসেফ আমাকে নিজের দোকান থেকে দেখেছিল, ওই দ্রুত পুলিশে ফোন দেয়। তারপর পুলিশ আর অ্যাম্বুলেন্স চলে আসে আমাকে নিতে। কপাল ভালো যে আমার বড় কোনো ইঞ্জুরি হয়নি, কিন্তু মাথায় আমি একটা বাজে আঘাত পেয়েছি, ঠিক ওই বাচ্চাটার মতো যে মারা গিয়েছিল আমাদের বাসার সামনে। আমরা তার পরপরই বাসা বদলে নতুন একটা বাসায় চলে আসি। এখনো আমি পুরোপুরি সুস্থ হইনি, মাথাটা টনটন করে ওঠে মাঝে মাঝে।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালো সাথে থাকেন, তাই আমি আপনি বললাম না আপনি কেমন আছেন। তাহলে আমরা এখন গল্পে চলে যাই। এই ঘটনাটি ঘটেছিল আমার খালামুনির সাথে 2016 সালের একালে মাঝখান দিকে, প্রায় মার্চ মাসে এরকম সময়। তখন আমার খালামুনি, তিনি তখন সন্তান সম্ভাবনা ছিলেন, তার আগেও তার পেটে যে ছেলে আছে তার আগে আরেকটা তার ছেলে আছে। তার নাম ছিল রিফাত। আমার ঘানামানি কোন সময় গ্রামের বাড়ি যেত না, কারণ তার গ্রামের বাড়ি সে কোনোদিনও থাকেনি, সে সবসময় শহরে বড় হয়েছে। আর গ্রামের বাড়ি আমাদের গ্রামটা খুবই প্রত্যন্ত অঞ্চলে, মানে খুবই ভিতরে গ্রামে, সেখানে এখন পর্যন্ত বিদ্যুৎ বা এই পৌঁছায়নি। আমার গ্রামের বাড়িটা বরিশালে, কিন্তু বরিশালে কোন জায়গায় সেটা আমি বললাম না। এখন সেখানে আমার খালামনি মানে সেখানে সে কোনোদিনও যেতে চাইতো না আমার গ্রামের বাড়িতে। একদিন তাকে আমরা জোর করে গ্রামের বাড়ি নিয়ে আসলাম, তাকে বললাম একদিন গ্রামটা দেখে যাও, দেখে গেলে ভালো হবে। সে গ্রামের বাড়ি আসতো না, তার একটা মূল কারণ ছিল যে সে মানে গ্রামের বাড়ি সাধারণত গ্রামে বাথরুম গুলা গ্রাম থেকে তার বাড়ি থেকে একটু দূরে থাকে, একটু দূরে আমাদের ও সেরকম গ্রামের বাথরুমটা একটু দূরে। এখন তাকে কোনো মতে আমরা বুঝে শুয়ে নিয়ে আসলাম, আমার খালামনিকে বুঝে শুয়ে গ্রামের বাড়ি নিয়ে আসলাম। সে গ্রামের বাড়ি আসলো, তারপর একদিন আমার যেহেতু সে সন্তান সম্ভাবনা ছিল, তাতে তাকে সবাই খুবই খেয়াল করতো আমার খালামানকে। এখন আমার খালামানদের সবাই আগে থেকে বলে রাখছিল যে কোনো ধরনের প্রয়োজন হলে রাত বা দিন হোক তাকে সবাইকে যেন ডাকতে, বিশেষ করে আমার দাদিকে যেন সে ডাকে। আমার দাদি আমাদের বাড়ির খুবই বয়স্ক সিনিয়র লোক আসছিল, তাকে বসে যেন ডাকতে। একদিন রাতের বেলা প্রায় মাঝরাতে এরকম সময় আমার খালামণি ঘুমিয়ে আছে, হঠাৎ করে তার বাথরুম পেয়েছিল। যেহেতু সে প্রেগনেন্ট, তাই সে আস্তে আস্তে, যেহেতু সে প্রেগনেন্ট ছিল তার হচ্ছে একা যাওয়া উচিত আসছিল না, কিন্তু সে ভাবলো এত গভীর রাতে তো আবার গ্রামের বাড়ি, কাউকে না জাগে, ভাবলো সে একাই চলে যাওয়াই ভালো। খালামণি আর কিছু না ভেবে সে একাই বাথরুমের দিকে গেল। আমাদের বাথরুমটা ছিল গোয়ালগাড়ের পাশে, মানে গোয়ালগাড়ের পিছন দিকে ছিল বাথরুমটা। বাথরুমের আশেপাশে অনেক গাছ ছিল, যেমন চালতা গাছ, নারিকেল গাছ, সুপারি গাছ, এরকম অনেক গাছ ছিল, কাঁঠাল গাছ আসছিল। এখন আমার খালামণি সেখানে নামলো, নামা আমার তো ঘর থেকে বেরোলো, ঘর থেকে বেরোর পর সে যখন বাথরুমের কাছাকাছি গেল, তখন আমার খালামণি লক্ষ্য করলো কে যেন গোয়ালঘরের ঠিক পিছন থেকে, মানে বাথরুমের পাশে, গোয়ালঘরের পাশে বাথরুম আর গোয়ালঘরের মাঝখানে কিছুটা জায়গা ছিল, ওই জায়গার মধ্যে কে যেন দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরে। আমার খালামণি এটা দেখে খুবই অবাক হয়ে গেল যে তো রাতের বেলা কে দাঁড়িয়ে থাকতে পারে। আমার খালামণি ভূত পেয়ে দেখলো কি বিশ্বাস করতে না, খালামণি যে যত শহরে বসে তা শহরে বড় হয়েছে তা সে এগুলো সে বললো যে ওখানে কে দাঁড়িয়ে আছে। এই কথা বলার সাথে সাথে ওই সাদা কাপড় পরা মহিলাটা পিছন দিকে ঘুরলো, মানে আমার খালামণির দিকে তাকালো। আমার খালামণি দেখে সম্পূর্ণ অবাক হয়েছে, তার মুখ এত বিশ্রী দেখতে, এত কুৎসিত দেখতে ছিল, সে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছে, মানে খালামণি আমার খালামণি বুঝতে পারছে সে চিৎকার করবে, ওখান থেকে দৌড়ে পালাবে না কি করবে, সে নিজেই বুঝতে পারতেছিল না যে সে কি করবে। সে জায়গায় খুবই অসহায় ভাবে খাড়াইয়া ছিল। এখন পরে আমার খালামণি সাহস করে বললো কে তুমি, তুমি এখানে কি করছো। তখন সে মানে তার মুখটা উদ্দেশ্যে খুবই বিষ হয়েছিল, তার আওয়াজও খুবই ভয়ঙ্কর ছিল সেই মহিলাটার। সে ওই আওয়াজ নিয়ে বললো যে তোকে আমি বাঁচতে দেবো না, তোকে আমি মেরেই ফেলবো। এই কথা বলার পর আমার খালামণি খুবই ভয় পেয়ে যায় এবং বলে কি কেন তুমি আমাকে মারবা কেন, আমি তোমার কি ক্ষতি করেছি। তখন আমার খালামণি বলে আমি জানি না, আমার তোকে মারতে হবে, বলে আমাকে মেরো না, আমাকে মেরে তোমার কি লাভ হবে। তখন সেই সাদা কাপড় পরা ইটা বলে মহিলাটা বলে তোরা আমি মারবো না, কিন্তু একটা শর্ত আছে। আমার খালামণি বলে কি শর্ত, তোর পিঠেরটা দিতে হবে নাহলে প্যাটেরটা দিতে হবে। আমার খালামণি বুঝলো না পিঠেরটা না প্যাটেরটা, সে বুঝলো না। তখন আমার কিন্তু বলে তুমি আমার পিঠেরটা কি আর প্যাটেরটা কি, আমার খালামণি এই কথা বলে। আর সেই সময় সাধারণ বলে আমার তোকে বুঝিয়ে বলার সময় নেই, তোকে এখনই তোর পিঠেরটা দিতে হবে না তোর প্যাটেরটা দিতে হবে। আমার খালামণি খুবই ভয় পেয়ে গেল, ভয় পেয়ে যাওয়ার পর আমার খালামণি যে কি করবে সে নিজেই এটা বুঝতে পারতেছিল না। পরে আমার খালামণি কতক্ষণ করে বুঝতে পারলো, পরে আমার খালামণি কিছু বুঝতে পারতেছিল না যে সে কি করবে। হঠাৎ করে দেখলো কি সাদা কাপড় মহিলাটা অদৃশ্য হয়ে গেল, সে তো খুব ভয় পেয়ে গেছে, সে ভাবলো এখন বাথরুমে যে লাভ নেই সে আবার করে, সে যে পিছে ফেরছে সেই দেখে যে সেই দেখলো যে সেই সাদা কাপড় পরার মধ্যে তার এককালে মুখের সামনাসামনি তার মুখের তার মুখ থেকে আর সাদা কাপড় পরার মুখের মধ্যে সর্বোচ্চ 7-8 ইঞ্চির ডিস্টেন্স এইটু জায়গার মধ্যে সে দাঁড়িয়ে আছে, আর তার মুখ থেকে রক্ত পড়ছে। সে আমার খালামণি দেখে এত ভয় পেয়ে গেল যে সে ডাইরেক্ট জায়গায় চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। সবাই তাকে পরে আমার বাড়ির সবাই সে চিৎকারটি শুনতে পারে, সবাই ঘুম থেকে উঠে খালামণিকে রাতের বেলা ওই অবস্থা পড়া থাকতে দেখলো। পরে আমার খালামণিকে সবাই হসপিটালে নিয়ে গেল রাতের বেলা, গ্রাম থেকে যেভাবে হোক ভ্যান ট্যান কোনো বেলা জোগাড় করে নিয়ে গেল হসপিটালে। পরে অনেক পরীক্ষা নিরীক্ষা চললো, আমার খালামণিকে আইসিইউতে ভর্তি করা হলো, বরিশালে শহরে নিয়ে আসা হলো, বরিশালে আইসিইউতে ভর্তি করা হলো, শেরেবাংলা মেডিকেলে আইসিইউতে ভর্তি করার পর এবং তিন চার দিন কেটে গেল ওইখানে। পরে একদিন জানা গেল যে আমার খালামণির পেটে যে বাচ্চাটা ছিল সেটা আর নেই। এখন আমাদের বাড়ির সবাই অবাক, সেটা কিভাবে হতে পারে, পেটে বাচ্চা নাই কিভাবে হয়ে যেত, মানে অদৃশ্য কিভাবে হয়ে যেত, পেটের মধ্যে থেকে বাচ্চাটা কিভাবে গায়েব হয়ে যেতে পারে। বাচ্চাটা যদি মারা যায় তাহলে তো তার মৃতদেহ তো পেটের মধ্যে থাকার কথা, কিন্তু অদৃশ্য হয়ে যাবে। পরে আমার খালামণির সম্পূর্ণ কথা সবাইকে খুলে বলে। আমার দাদি যেহেতু সেখানে অনেক বছর দেয়, আমার দাদির জন্ম ওইখানে আশেপাশে বাড়ির, পরে আমার দাদি বিয়ে হয়ে ওইখানে আসে, আমার দাদি ওখানে সব ঘটনা জানতো। আমার দাদি ওইখানে আগে লোকের সাথে এরকম অনেক কাহিনী হয়েছে, এরকম সাদা কাপড় পরে এরকম মহিলা অনেকে দেখেছে, কিন্তু কোনোদিন এরকম ঘটনা ঘটেনি যে পেট থেকে বাচ্চা নাই হয়ে গেছে বা গায়েব হয়ে গেছে। পরে আমার দাদি বললো যে তোমায় ওইখানে তো একা যাওয়া ঠিক হয়নি, তুমি একা কেন গেলা, তোমার তো যাও আমি প্রথমে বলে রেখেছিলাম যে কোনো দরকার পড়লে তাহলে আমাকে ডাকবো। পরে আমার খালামণি ওই বাড়ি, পরে আমার খালামণি আর মেডিকেল থেকে ডাইরেক্ট তার নিজের বাসা ঢাকায় চলে যায়। সে আর কোনোদিনও বরিশাল কি আমার গ্রামে, আমাদের গ্রামের আশেপাশে সে আর আসেন। এই ছিল আমার ঘটনাটা রাসেল ভাই, আমার ঘটনাটা সম্পূর্ণ সত্য। আমি চাই আপনি আমার এই গল্পটা শোনান, যদি না শোনান তাহলে কোনো ক্ষতি হবে না, কিন্তু একটা সত্য চাপা পড়ে যাবে, তাতে কোনো প্রবলেম হবে না। আমি চাই আপনি আমার এই গল্পটা শোনান, সবাইকে জানে আল্লাহ হাফেজ।
একটা সত্যকে চাপা পড়ে যেতে দিইনি, আমি নিশ্চিত ছিলাম এই অডিও ক্লিপটা কখনোই রাসেল ভাই বাজাতেন না, তো সেজন্য কিন্তু হরর ক্লাবে নিয়ে আসলাম আনসেন্সর্ড স্টোরি অফ দ্য উইকে এই গল্পটা, ঘটনাটা শোনানো হলো। আর কেমন লাগলো আজকের আনসেন্সর্ড স্টোরিটা?
অদ্ভুত,
সত্য যে চাপা কখনো থাকে না
এটা কিন্তু একটা প্রমাণ হয়ে গেল,
তো যাই হোক, যিনি পাঠিয়েছেন জানি না তিনি শুনেছেন কিনা। ইমরান নিলয়ের শুধুই কি অদ্ভুত লেগেছে? অদ্ভুতের সাথে ভূতের সম্পর্ক কতটুকু? আচ্ছা, বরং হরর ক্লাবের এটা একটা বিষয় পুরাতন একটা জোকস বলবো না কি বলবো, প্রশ্ন, বিশাল সংখ্যক ভূতকে কি বলে? অদ্ভুত। এটা হচ্ছে আমাদের ভূতের ফর্ম হরর ক্লাবে একটা ছেলে, মানে আমাদের হরর ক্লাবের একজন মেম্বার রেজা, সে এসেছিল এবং রেজা সে হচ্ছে খুব ইনস্ট্যান্ট হচ্ছে এরকম লেম জোকস বানাতে পারে, তো তার বন্ধুরা তাকে খাগা নামে ডাকে আর কি। তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই মুহূর্তে যদি একটা লেম জোকস করতে বলা হয় তবে সেটা কি হবে, তো সে তখন বলেছিল যে বেজোর সংখ্যক ভূতকে আপনি কি বলবেন, আমি কি বলবো, অদ্ভুত। তো যাই হোক, ভূত এফ এম হরর ক্লাবে আজকের, মানে আজকের গল্প কেচ্ছা কাহিনী সবই শেষ। তো আমাদের সাথে আজকে পুরোটা সময়, মানে আপনার সাথে পুরোটা সময় ছিল আমি এবং ইমরান নিলয়। তো কেমন লাগলো আজকে পুরো সময়টা ইমরান নিলয়, কেমন লাগলো?
চমৎকার লাগছে
তাই?
হ্যাঁ, আমি খুব এনজয় করেছি। হরর ক্লাবের মেম্বারদের ক্রিয়া প্রতিক্রিয়া দেখছিলাম ফেসবুকে, বিভিন্ন রকম কমেন্ট, তো আমি একটা কথা ওদের বলতে চাই, আপনি ভালো কিছু সাজেস্ট করে, আপনার কিন্তু একটা রেসপন্সিবিলিটি আছে পরের এপিসোডটা দেখে ওটা জাজ করা যে কতটুকু হলো, কোন একটা ব্যাপারকে খারাপ বলে আমি সরে গেলাম ওটা না, আপনি খারাপ বলেছেন পরের এপিসোডে আপনি দেখেন যে ওটা কতটুকু ইম্প্রুভ হয়েছে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস।
একদমই তাই, এবং ফিকশন নিয়ে কাজ করা, মানে আমি জানি না যে বাংলাদেশের রেডিওতে বা বাংলাদেশের মিডিয়াতে ফিকশন নিয়ে, মানে মুভি বানানো হয়, নাটক বানানো হয়, বাট একটা চলমান সাপ্তাহিক একটা শো শুধু ফিকশন বেসড, এটা আমার কাছে অবশ্যই চ্যালেঞ্জিং। আমি জানি যে অনেকেই হয়তো আছেন যাদের কাছে চ্যালেঞ্জিং না, কিন্তু তারপর সেই চ্যালেঞ্জিং কাজটা করছি শুধুমাত্র আপনাদের সহায়তা, আপনাদের সমর্থন এবং আপনাদের ভালোবাসা আছে বলেই, তো সেটা অবশ্যই আরো অনেক ভালো হবে আপনাদের এরকম আরো মূল্যবান আপনাদের অপিনিয়ন গুলো যখন আমরা পাবো, সেই ফিডব্যাক গুলো থেকে আমরা আরো ভালো করার চেষ্টা করবো। এই মুহূর্তে ফেসবুকে যাদের দেখতে পাচ্ছি, ফাহিম আহমেদ লিখেছেন মোটামুটি, আচ্ছা শফিকুল ইসলাম শামান আছেন আমাদের সাথে,
আগামীকাল ভূত এফএম শুনবো, হ্যাঁ অবশ্যই। অনামিকা রায় লিখেছেন, ও মাই গড, ও এম জি, আচ্ছা কারেন্ট চলে গেল, শেষ সময় গান চলে গেল। সুমাইয়া শিমু লিখেছেন, কাউন্ট ড্রাকুলার বাকি স্টোরি কোথায়, নেক্সট উইকে আসছে আরো একটা এপিসোড, এরকম করে কয়টা এপিসোড হবে আগে বলে দিচ্ছি না। তবে যারা পড়তে চান, বইটা পড়তে চান রকিব হাসানের অনুবাদে, কাউন্ট ড্রাকুলার বই আছে এবং আরো অনেকে অনিশিতা অপু সম্ভবত কাউন্ট ড্রাকুলার একটা অনুবাদ করেছেন, বেশ অনেকেই অনুবাদ করেছেন। তবে রকিব হাসানের অনুবাদটাই আমার কাছে সবসময়, রকিব হাসানের গল্প সবসময় অনেক পছন্দের এবং তিন গোয়েন্দা পড়তাম, এবং তিন গোয়েন্দা ইমরান নিলয়ের কি পড়া হয়েছে,
হ্যাঁ তিন গোয়েন্দা দিয়ে তো আমাদের সবারই শুরু,
এবং রকিব হাসানের প্রতি ভালো লাগা ভালোবাসাটা আসলে তিন গোয়েন্দা একদম প্রখর করে দিয়েছে। যেমন কোন একটা বই মেলায় শুনেছিলাম যে রকিব হাসান এসেছেন এবং সে পর্যন্ত পৌঁছতে পারিনি, এত ভিড় ছিল, এবং তারপর যখন সে ভিড়ের মাঝ পর্যন্ত গেলাম তখন জানতে পারলাম তিনি চলে গেছেন।
রকিব হাসান আমাদের খুব একটা মানে পর্দার অন্তরালে থাকে একটা ক্যারেক্টার, যাকে হচ্ছে খুব বেশি আমি যখন ফার্স্ট দেখলাম পত্রিকায় মিলাচ্ছিলাম কিন্তু মিলছিল
না, এবং আমার তার চেহারাটা হয়তো আমরা কেউ চিনি না বা আমরা জানি না, হয়তো রাস্তায় পাশ দিয়ে গেল হয়তো চিনবো না,
খুব সাধারণ একটা চেহারা,
হ্যাঁ
বুঝে যায় না এই মানুষটা মানে এত আমাদের কৈশোর,
মানে আমি এখন পর্যন্ত দেখিনি তাকে, সত্যি কথা তার ছবিও দেখিনি, কিন্তু মানে রকিব হাসানকে খুবই আপন মনে হয় অবশ্যই, কারণ তার গল্পগুলো কি মানে রবীন কিশোর মুসা তিনজন তো আমাদের কাছাকাছি
মানুষ, আমাদের সবারই একটা সঙ্গী।
মজার আরেকটা ব্যাপার হচ্ছে কোথাও কিন্তু রবীন কিশোর মুসার কোন বয়স উল্লেখ নেই, মানে যে কোনো কিশোর তার বয়সী মনে
করছে, রিলেট করতে হবে,
তার সাথে
ভালো ফিকশনের আসলে বৈশিষ্ট্য এটা, এটা একজন লিখে কিন্তু এটা যাতে এমন ভাবে সে তার নিজের গল্পটা বলে যাতে অন্য সবাই তার নিজের গল্প হিসেবে একসেপ্ট করতে পারে, একটা গল্প যত বেশি একসেপ্টেড হয় এভাবে তত বেশি ওটা একটা ভালো গল্প হিসেবে পরিচিত হবে।
এবং আরো একটা মজার ব্যাপার হচ্ছে যে মানে বিদেশি গল্পের দ্বারা ইন্সপায়ার্ড হয়ে গল্প লেখা এবং সেই গল্পের একটা মৌলিকত্ব প্রদান করা সেটা যথেষ্ট চ্যালেঞ্জিং ব্যাপার,
খুব টাফ, তবে কত টাফের দিকে না গিয়ে আমাদের যথেষ্ট এলিমেন্ট আছে, আমাদের নিজস্ব কালচার আছে, আমরা উড়ে এসে জুড়ে বসিনি বাংলাদেশে, তো আমরা ওগুলি ইউজ করতে হবে, আমরা হ্যাঁ ওইসব ভালো ব্যাপারে অবশ্যই ফোকাস করতে হবে কাউকে না কাউকে, ওইটা একটা বড় একটা ডেডিকেশনের লেভেল, কিন্তু আমাদের নিজের যে মৌলিকতা ওইটাকেও ধরে রাখতে হবে।
এক্স্যাক্টলি, এবং সেটাও আমাদের সৃষ্টিশীলতার ভিতর দিয়ে আমাদের নিজস্ব চেষ্টার ভিতর দিয়ে সেই বিষয়গুলো যেন এগিয়ে আসে। একটা কমেন্ট এসেছিল, আমরা প্রশ্ন করছিলাম যে প্ল্যান সেট করে যদি কাউকে কারোর সাথে কথোপকথনের সুযোগ করে দেওয়া সম্ভব হয় কার সাথে কথা বলবেন, ইমরান নিলয় বলেছিলেন জীবনানন্দ দাস, সম্ভবত তাও ছিল কবি, আরেকজন লিখেছিলেন মানে কমেন্টে একজন লিখেছিলেন জন লেননের কথা, তো যেহেতু কথা থেকে
খুবই টাফ একটা কোশ্চেন,
আসলে খুব টাফ, এবং তারপর
আপনার কাছে যদি জিজ্ঞেস করি
তাহলে কাকে বলবো, না এটা এটা আসলে আমার জন্য টাফ প্রশ্ন, মানে উত্তরটা দেয়া খুব টাফ, সম্ভবত এই সময়ের প্রেক্ষিতে বঙ্গবন্ধুর সাথে কথা বললে ভালো লাগতো, যাক আমরা বরং এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা এখন একটা গানে চলে যাই, জন লেননের একটা গানে চলে যাই, সেই স্বপ্নের কথা, যে স্বপ্নে কোনো কাঁটা তার নেই, যে স্বপ্নে কোনো অনেক কিছুই নেই,
বাউন্ডারি নেই,
বাউন্ডারি নেই,
কিছুই নেই,
কিছুই নেই,
এটা আসলে সৃষ্টিশীল ক্রিয়েটিভ স্বপ্নবাজ মানুষদের জাতিসংগীত, এটা আমরা বলতাম
তাই আসলেই তাই, যে হয়তো বা এরকমই কিছু। তো আচ্ছা আমার মনে হয় আমরা যদি মানে জন লেননের কিন্তু আরো একটা গান আসলে আমি দিয়ে রেখেছিলাম, সেই গানটা বেঁচে যেত, তবে এখন মনে হয় ইমাজিন গানটাই ছাড়ি, আরো একটা গান শুনতে ইচ্ছে হচ্ছিল, সেটা হচ্ছে বেসিক্যালি বেনে কিং এর গান স্ট্যান্ড বাই মি, আপাতত এখন বিদায়।
Exclusively on FusionBD.com.